How could you do it without God?
কিভাবে সেই নারী ঈশ্বর ছাড়া এটা করতে পারে? সেটা প্রকৃত হবে, তাই নয় কি? প্রভু ছাড়া করা যেত না। আমি সেই সব বিষয়ে প্রচার করতে যাচ্ছি না, কিন্তু আমি ভেবেছিলাম আমি হয়তো ভারী কিছু ধরতে পারবো, আপনারা জানেন, তাই আমার প্রস্তুত থাকা ভালো। কিন্তু ও এটা খুব হালকা ছিল, যেন তখন মানুষের মধ্যে খুব বেশি প্রশ্ন না থাকে। এটা খুব সহজ এবং হালকা প্রশ্ন, ঠিক আছে। আমি প্রভুর সাহায্যে আমার পক্ষে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করতে পেরে আনন্দিত। আর যদি বোন আর্গান ব্রাইট আজ রাতে এখানে থাকেন, বোন রুথ, আপনি কি এখানে আছেন? বোন রুথ এখানে আমার কাছে। ও হ্যাঁ, আমার কাছে এখানে ঠিকানা আছে। না, আমার কাছে নেই। ঠিক আছে, আমি এটা এখানে পেতে পারি। এটা আমার পকেট বইতে ছিল, আর আমি আমার পকেট বইটি বাড়িতে রেখে এসেছি। এখন যদি পুলিশ আমাকে বাড়ি যাওয়ার সময় ধরে ফেলে, ভাই ফ্লিম্যান, আপনি আমাকে উদ্ধার করতে আসবেন, বিলকে বলুন আমি বাড়িতে আমার পকেট বইটি রেখে এসেছি। আমি আজ রাতে লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছি। আমি ভেবেছিলাম এটা আমার পকেটে আছে। আমি জামা কাপড় পরিবর্তন করেছি। আমি দৌড়ে গিয়েছিলাম আজ বিকেলে, তাড়াতাড়ি কিছু ঘাস কাটছিলাম, আর সেটি ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে ভিতরে যেতে হয়েছিল। পোশাক পরিবর্তন করে এখানে দৌড়ে আসি, আর আমি লেক্সিকন অভিধান নিয়ে এসেছি, কিন্তু আপনি এটি পরে সেখান থেকে বের করতে পারেন। সেই চিঠিটির জন্য খারাপ পাবেন না। যদি আমি এর চেয়ে খারাপ কিছু না পাই, তবে এটি একটি ভালো চিঠি হবে। সেটি ভালো ছিল, সেটি খুব সুন্দর ছিল। আমি আপনাদের বলেছিলাম আমি এটা পাঠ করব না, কিন্তু আমি এটা পড়ে ফেললাম, আপনারা জানেন। এটা আর ধরে রাখতে পারলাম না, আমি শুধু ভাবছিলাম আপনি কি বলেছেন। আর এটা খুব সুন্দর ছিল, একজন প্রকৃত স্কুল শিক্ষকের মতো লেখা। এটা ভালো ছিল, আর আমি সেটির প্রশংসা করি। আর এটা আপনাকে, আপনারা দেখুন, আমি এমন একজনের চিঠি পছন্দ করি যা আপনার সঙ্গে একটু ভিন্ন হয়। দেখুন, আপনি যদি সবসময় একমত থাকেন, কেউ আপনার সঙ্গে পার্থক্য করে না, আপনি বিষাদ হয়ে পড়েন। আপনাকে একটু ভিন্ন হতে হবে, যাতে আপনি বুঝতে পারেন এবং আরো গভীরে খনন করতে পারেন। আর আপনি যদি না দেখেন, তবে আপনি এক বিড়ম্বনায় পড়বেন। তখন যখন আপনি সেটা করেন, আপনি সমস্যায় পড়ে যান। আপনাকে এক ধরনের এগিয়ে যেতে হবে এবং আপনার সঙ্গে কাউকে রাখতে হবে যিনি ভিন্ন, আর মাঝে মাঝে আপনার পালক ঝাপটাতে হবে। আফ্রিকায় আমি দুটি ছোট সিংহ খুঁজে পেয়েছিলাম, আর তারা ছোট ছিল, প্রায় এরকম দাঁতযুক্ত ছোট সিংহ, একটি ছোট সিংহ, একটি ছোট সিংহী। আর এখন তারা বিড়াল ছানার মতো দেখতে ছিল, আর এত ছোট ছিল, সুন্দর ছোট জিনিস, তারা শুধু খেলা করত। আর আমি তাদের আমেরিকায় নিয়ে আসতে যাচ্ছিলাম, আমি তাদের একটি পাখির খাঁচায় রেখেছিলাম। আমি তাদের নিয়ে আসতে যাচ্ছিলাম, কিন্তু আমি তাদের টিকা দেওয়ার জন্য কোনো কিছু খুঁজে পাইনি, কোনো টিকা। আর তারা আমাকে তাদের প্রথমে টিকা না দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আনতে দেবেন না। আর আমি এটি সমগ্র আফ্রিকায় খুঁজে পাইনি, কিন্তু আপনি যদি জানতে চান সে সিংহ কিনা, শুধু তাকে একটু পিছনে চড় মারুন, সে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে আপনাকে জানাবে সে একটি সিংহ, যেন আপনি জানতে পারেন যে সে কোথায় দাঁড়িয়ে আছে। এইভাবে আপনাকে মাঝে মাঝে একবার করতে হবে, আপনারা জানেন, পালক পিছনের দিকে ঝাপটাতে হবে খুঁজে বের করার জন্য। কিন্তু এখন আমরা সিংহের মতো রাগ করি না, আমরা শুধু আমরা এটা ভালোবাসি। লোকেরা প্রশ্ন করতে পারে, আর এই ধরনের প্রশ্ন, বোন রুথ, আমার কাছে খুব ভালো। এটা একটা, আমি এটা ভালোবাসি। দেখুন, এটা সেই সত্যিকারের বাজে ধরনের যা আমি নিতে ঘৃণা করি, কিন্তু সেটি ঠিক ছিল। এখন আমরা কিছু ভালো আলোড়নকারী ঘরোয়া প্রশ্ন পেয়েছি। এই মুহূর্তে পিছনের ঘরে একজন প্রচারক আছেন, আমাকে জিজ্ঞাসা করলেন, বললেন, প্রকাশিত বাক্য ১১ এর দুই ভাববাদী, তারা কি স্বর্গারোহণের আগে আসবেন নাকি ইসরায়েলকে তুলে নেওয়ার ঠিক আগে? এখন এটি সেই ধরনের প্রশ্ন যা আমাকে বেঁধে রাখে, কিন্তু এরকম সহজ প্রশ্ন, ঠিক আছে। কিন্তু এখন আমরা শুরু করার আগে আসুন প্রার্থনার জন্য মাথা নত করি। পিতা, এটা উল্লেখ্য যে আপনার বয়স যখন ১২ বছর ছিল, আপনাকে মন্দিরে অধ্যাপক ও গুরুদের সঙ্গে পাওয়া গিয়েছিল, তাদের সঙ্গে শাস্ত্র নিয়ে আলোচনা করছিলেন, আর তারা, পুরাতন পুরুষেরা এবং শাস্ত্রে প্রশিক্ষিত ব্যক্তিরা, তা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল। আর দেখেন, প্রায় ১২ বছর বয়সী একটি ছোট ছেলে শাস্ত্রের ব্যাখ্যায় বিভ্রান্ত করতে পারে। আপনি আপনার পিতার কার্যে ছিলেন, আপনি আপনার মাতাকে বলেছিলেন, আমার পিতার গৃহে আমাকে থাকিতেই হইবে, ইহা কি জানিতে না? তাদের আধ্যাত্মিক অর্থ সহ শাস্ত্র ব্যাখ্যা করার জন্য। আর এখন আমরা প্রার্থনা করি, প্রভু, যে আপনি জানেন আমরা কতটা দুর্বল এবং ভঙ্গুর, আর আমরা কতটা ত্রুটিপ্রবণ, যেন আপনি আজ রাতে আমাদের সাথে পবিত্র আত্মার আকারে আসেন, আর আমাদের কাছে শাস্ত্র ব্যাখ্যা করবেন। আমি অপেক্ষা করছি এবং আপনার উপর নির্ভর করছি। আর যদি আমি কখনো যে কোনো সময় আমার নিজের চিন্তা বা ব্যাখ্যা অথবা কোনো স্বার্থপর বিষয় রাখার চেষ্টা করি, আমি যেভাবে ব্যাখ্যা করি সেটি সঠিক বলে উপস্থাপন করার চেষ্টা করি, আমার মুখ বন্ধ করুন প্রভু। আপনি যেমন আপনি করেছিলেন যখন সিংহেরা দানিয়েলের পিছনে আসে, আপনি এখনো একই ঈশ্বর। আর এটি সম্পূর্ণভাবে যেমন আমরা পবিত্র আত্মার উপর নির্ভর করি, তিনি যেন আমাদের কাছে এই বিষয়গুলি প্রকাশ করেন। আর তারপর যখন তিনি সেই বিষয়ে কথা বলেন, সেগুলি এত স্পষ্ট করুন যেন যিনি প্রশ্নটি করেছেন তিনি এটি গ্রহণ করতে সক্ষম হন। আর যদি আমি যা বিশ্বাস করেছি তার বিপরীতে উত্তর প্রদান করেন, তবে আমার হৃদয়ও আনন্দিত হোক প্রভু, এটি জ্ঞাত হওয়ার জন্য যে আমি কিছু নতুন এবং প্রভুর কোন উত্তম পথ খুঁজে পেয়েছি। কারণ আপনি বলেছেন, তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে, আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। এখন শাস্ত্রের এই শিক্ষার পরে এটি অবশ্যই অনেক চিন্তা জাগিয়ে তুলবে এবং আরো অনেক কিছু। আর আমি প্রার্থনা করি ঈশ্বর, এখন এই সকল প্রশ্নগুলি এত মিষ্টিভাবে এবং ভদ্রভাবে জিজ্ঞাসা করা হয়েছে বলে মনে হচ্ছে, পবিত্র আত্মা যেন মৃদুভাবে এবং মধুরভাবে তাদের উত্তর দেন, কারণ আমরা এটি যিশুর নামে এবং ঈশ্বরের মহিমা এবং তার মণ্ডলীর গঠনের জন্য প্রার্থনা করি, আমেন। অনেক সময় যে কোনো কিছুর জন্য স্বার্থপর উদ্দেশ্য থাকে, এর সম্পূর্ণ স্বাদ শুধু নষ্ট করে দেয়। আর এখন এই শাস্ত্রের বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এখন যদি আমি আজ রাতে একটু হিসিস ধ্বনি করি, আমার একটি দাঁত বেরিয়ে গেছে আর আমি এটা ভিতরে রেখেছি, আর আমি প্রচার করতে পারছি না, আমি প্রচার করার সময় ধীর হয়ে যাই, আমি এটা বের করি আর আমি প্রায় শিস বাজাই। মিসেস বিলি গ্রাহাম তার বিষয়ে একটি গল্প বলেছিলেন যে তিনি তাকে দেখে খুব উত্তেজিত হয়েছিলেন যখন তার সামনের একটি দাঁত বেরিয়ে গিয়েছিল আর তিনি এটি হারিয়ে ফেলেছিলেন। আর তার তখনই একটি টেলিভিশন প্রোগ্রাম ছিল আর তিনি পারেননি, এটি একটি প্লেটে ছিল, সেখানে পিছনে আরো কিছু দাঁত ছিল। আর যখন তিনি কথা বলতেন আর দাঁতের ফাঁক দিয়ে হু হু বাঁশির আওয়াজ হতো, আর তিনি বলেছিলেন যে তিনি হাঁটু গেড়ে বসে পড়েন, প্রার্থনা করছিলেন আর ঘাম ঝরছিল টেলিভিশন অনুষ্ঠানের 10 মিনিট আগে। আর অবশেষে তারা এটি খুঁজে পান, একজোড়া ট্রাউজার থেকে বেরিয়ে এসে এটি তার পায়ের জুতোর কাছে পড়ে। একজন সহকারী এটি খুঁজে পেয়েছিলেন, সেই বাঁধানো দাগটি, আর মিসেস গ্রাহাম এটা তার বিষয়ে বলেছিলেন এখানে। আর তাই আমি এটি একটি ছোট কাগজে নিয়ে এসেছি, আমি মনে করি আমি এটি আমার বাইবেলে রেখেছি। আর তাই এটা এক ধরনের, যখন আমরা একটু বৃদ্ধ হয়ে যাই এবং জীর্ণ হয়ে পড়ি আপনারা জানেন, আর এগুলো হারাতে হয় এটা খারাপ অনুভব করায়। আর তাই আমি যখন আমি ভাই রবার্টসনের সাথে সেখানে ছিলাম আর তাদের সঙ্গে, আমি একদিন সকালে এটি ব্রাশ করছিলাম এবং এটির একটি টুকরো ভেঙে ফেললাম, আর আমাকে এটি ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল এটা ঠিক করার জন্য। প্রভু তার আশীর্বাদ যোগ করুন। এখন আমরা যাচ্ছি, এখন আমি তাদের প্রত্যেকের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করতে যাচ্ছি, যদি আমি পারি। আর ভাই টনি, ঈশ্বরের অনুগ্রহে আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা পেয়েছি আর এটা চমৎকার ছিল, আমি এটা দেখে খুব খুশি। আর এটা একটা ভালো ব্যাখ্যা যেটা আমি মনে করি আমার এখানে প্রকাশ্যে দেওয়া উচিত নয়, তাই আমি এটা আপনাকে একান্তে প্রদান করব যদি আপনি এইভাবে এটি গ্রহণ করতে চান। তিনি আমাকে অন্য রাতে জিজ্ঞাসা করলেন, তার একটি স্বপ্ন ছিল আর আমি তাকে বলতে পারিনি এটা কি ছিল। যতক্ষণ না আমি প্রভুর কাছে গিয়ে এর জন্য প্রার্থনা করি, তারপর প্রভু আমার কাছে এটি প্রকাশ করলেন এবং আমাকে এর ব্যাখ্যাটি বললেন, এটা চমৎকার ছিল। আর আপনার জন্য ভালো খবর ভাই টনি। এখন প্রথম প্রশ্ন, এখন আমি জানি না প্রথমে কোথা থেকে শুরু করব, কারণ তারা সকলে ভালো, কিন্তু এখন আমরা খুব বেশি সময় না নেওয়ার চেষ্টা করে থাকি। যদি আমরা সেগুলি নিতে না পারি, সম্ভবত আমরা রবিবার শেষ করতে পারব। চিরকালের দণ্ড এর অর্থ কি তা ব্যাখ্যা করুন, মুথিলিখিত সুসমাচার 25:46। কিন্তু এটাই প্রশ্ন, তারপর দ্বিতীয় প্রশ্ন, কিন্তু রাজ্যের সন্তানদিগকে বাহিরে অন্ধকারে ফেলিয়ে দেওয়া যাইবে, এটা কি ঈশ্বরের মন থেকে তাদের বের করে দেওয়ার মতো? ঠিক আছে, এখন আপনার প্রথম প্রশ্নটি নিন, যা মুথিলিখিত সুসমাচারে পাওয়া যায় 25 অধ্যায়ে। এখন আমি কখনোই এগুলি অধ্যয়ন করিনি, সেখানে শুধু এগুলোর দিকে দেখেছি, আর তাদের সেরাটি দেখার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করেছি যেন আমি জানতে পারি কিভাবে। আর আমার, আপনারা আমার সাথে আপনার বাইবেল খুলুন যখন আমরা এটি অধ্যয়ন করি। এখন আমি এটিকে গ্রিক অভিধান থেকেও বের করতে চেয়েছিলাম যাতে আপনারা এর প্রকৃত রূপটি পান, আর আমি সেটা পছন্দ করি, তাই তখন আমাদের কাছে এটি গ্রিক এবং অন্য ভাষায় উভয়টিই থাকবে। আর এখন এটা এক ধরনের ধীর গতিতে অধ্যয়ন হবে, কারণ আমাকে খুঁজতে হবে এবং ধরে বের করতে হবে যেখানে শাস্ত্রে খুঁজে পাই, আর সেগুলি তাদের স্থানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখন কেউ যদি বাইবেল অধ্যয়ন করতে চান, যদি আপনি আশা করেন আপনার হাত উপরে তুলুন। আর আমি মনে করি আমরা এখানে তিন বা চারজনকে পেয়েছি। আপনারা যদি শাস্ত্র অধ্যয়ন করতে চান, ঠিক আছে, ভাই কক্স, আপনি কি এখানে আসবেন আর আমাকে এই বাইবেলগুলো দেবেন? আর এটা আপনার জন্য ভালো যদি আপনি পারেন। সেখানে একটি আছে, আর আপনি যদি চান তবে তাদের নামিয়ে নিন সেগুলি। আর যে কেউ এটি চান শুধু আপনার হাত উপরে করুন, ছেলেটি তাদের আপনার কাছে নিয়ে আসবে। দেখুন, আর আমরা এগুলো একসাথে অধ্যয়ন করতে চাই। আর শুধু এখন এই পাঠে এবং শেষ অধ্যায়ে ইব্রীয় পুস্তকের প্রথম সাত অধ্যায় শেখানোর পর অবশ্যই সেই ছেলেটি যে এগুলি নিয়ে গিয়েছে, এই বিষয়গুলি ভাই মার্শিয়ার এবং ভাই গড, সেগুলি নিয়েছেন আর এখন সেগুলি বই আকারে প্রকাশ করার জন্য ঠিক করছেন, আর তারা এটা পেয়ে গেছেন। এখন আমাদের কাছে অর্ধেক চিরুনি করার মতো কিছু নেই, আমরা কেবল উপরিভাগ আঁচড় দিয়েছি। আর আমি মনে করি তারা এগুলোকে নাম দিয়েছেন, আর সেখান থেকে মূল্যবান বিষয়গুলি নিয়ে, আর শুধু মূল্যবান বিষয়গুলি নিয়ে, ইব্রীয়দের শিক্ষার কয়েকটি মূল্যবান বিষয় ভাই মার্শিয়ার খুব শীঘ্রই তাদের নিয়ে আসবেন মুদ্রণের মাধ্যমে, যারা এটি চান তাদের জন্য। এখন এটি এখানে এটি নিয়ে আসে, আপনি শুধু এর মধ্যে দিয়ে যেতে পারবেন না ইভ্যাঞ্জেলিস্টিক চার্চে, যা একটি ইভ্যাঞ্জেলিস্টিক চার্চ। আপনি অনেক লোকের সন্দেহ এবং চিন্তা ভাবনা জাগিয়ে না নিয়ে একটি শিক্ষার মধ্যে দিয়ে যেতে পারবেন না। আপনাকে করতে হবে, এখন আমি একজন শিক্ষক হওয়া থেকে অনেক দূরে, একজন বাইবেল ব্যাখ্যাকারী নই, কিন্তু আমি কখনো কিছু বলার চেষ্টা করি না অথবা কিছু করার চেষ্টা করি না। কিন্তু প্রথমে এর জন্য আমার সেরাটি যাচনা করা বা অনুসন্ধান করা। গত রাতে একজন প্রিয় ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি বললেন, ভাই ব্রানাম, ভাই সেওয়াট একবার বলেছিলেন যে আপনি নিজেকে কোথাও আটকাতে পারবেন না, দেখুন, এটি থেকে বেরিয়ে আসার বা এটি থেকে দূরে যাওয়ার জন্য আপনার কাছে সর্বদা কিছু উপায় আছে। আমি বলেছিলাম, ঠিক আছে, এই জন্য আমি কিছু করার আগে সবসময় চিন্তা করার চেষ্টা করি, দেখুন। আর তারপর যদি লোকেরা আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি তাদের বলতে পারি আমার চিন্তা ভাবনা কি ছিল, দেখুন। কিন্তু এটা যদি আপনি সঠিক ভেবে থাকেন, আর আপনি কিছু করার আগে ঈশ্বর যে পক্ষ নিতে চান আপনি সেই পক্ষ নেওয়ার চেষ্টা করুন, তখন এটি আটকানো সত্যি কঠিন হবে। আপনি সেই সময়টি কল্পনা করতে পারবেন না যখন আহাব এলিয়কে আটকে রাখার চেষ্টা করেছিল। আপনি কি সেই সময়টি কল্পনা করতে পারেন যখন ফরাসিরা যিশুকে আটকানোর চেষ্টা করেছিল? দেখুন, তার কাছে দ্রুত উত্তর ছিল, কারণ তিনি যা কিছু করেছিলেন তিনি এটা ঈশ্বরের ইচ্ছায় করেছিলেন, তিনি এটা করতে পারেন। এখন এভাবে আমরা এর দ্বারা এটি পাই। এখন প্রশ্ন করা হয়েছে, আমরা প্রশ্নটি রাখব, চিরকালের দণ্ড এর অর্থ কি তা ব্যাখ্যা করুন, মতি 25:46। এখন মনোযোগ দিয়ে শুনুন সকলে, এখন মতি 25:46। পরে ইহারা চিরকালের দণ্ডে প্রবেশ করিবে। এখন প্রশ্ন হল, ব্যাখ্যা করুন, এখন চিরকাল শব্দটি এসেছে চির এবং কাল থেকে, এবং চিরকাল হল একটি সময়ের ব্যাপ্তি, এর অর্থ কেবল এতটা সময় চিরকালের মতো। এখন আপনারা যদি পাঠ করেন, আমি জানি না কে প্রশ্নটি লিখেছেন, কারণ কেউ তাদের নাম লিখেন না, এটা লেখার দরকার নেই, আমি তাদের চাই না, দেখুন। কিন্তু ইহারা চিরকালের দণ্ডে প্রবেশ করিবে, এখন দেখুন তারা দুষ্ট ব্যক্তিরা। এখন প্রিয় ব্যক্তিটি যিনি প্রশ্নটি করেছেন, শুধু এর বাকি অংশটি পড়ুন। কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে, দুষ্টরা চিরকালের শাস্তিতে যাবে একটি নির্দিষ্ট সময়, কিন্তু ধার্মিকদের অনন্ত জীবন আছে। আপনি কখনোই অনন্ত শাস্তি পাবেন না, হতে পারে না। দেখুন, যদি তারা অনন্ত শাস্তি পায় তবে তারা অনন্ত জীবন পায়, যদি তারা অনন্ত জীবন পায় তাহলে তারা পরিত্রাণ পেয়েছে, দেখুন, এটা হতে পারে না। এখন আপনারা যদি দেখেন সেই প্রশ্নটি নিজেকে জিজ্ঞাসা করেছে, নিজেই উত্তর প্রদান করে, দেখুন, তখন তাহারা, এখন দেখুন আমি এখানে আগে আসব, আর তাহারা 44 পদ, আর তাহারাও উত্তর করিল, তাহাকে কহিল, প্রভু, কখন আমরা ক্ষুধিত, কখন তৃষ্ণার্ত, এবং কি অতিথি, কি বস্ত্রহীন, কি কারাগারস্থ দেখিয়া আপনার পরিচর্যা করি নাই? তখন তিনি উত্তর করিয়া তাহাদিগকে বলিবেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা এই ক্ষুদ্রতম দিগের কোন একজনের প্রতি যখন ইহা করো, তখন আমারই প্রতি করো, আর ইহারা চিরকালে চিরকাল দণ্ডে প্রবেশ করিবে, সেটা দুষ্টরা, কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে। পার্থক্য দেখুন, দুষ্টেরা চিরকাল শাস্তি পাবে, কিন্তু চিরকাল হলো একটি কালের ব্যাপ্তি। এখন যদি এটি একই হতো, তবে এটি লেখা হতো, এবং ইহারা চিরকালের দণ্ডে প্রবেশ করিবে, অন্যরা অনন্ত জীবনে প্রবেশ করিবে, দেখুন, অথবা তাহারা অনন্ত দণ্ডে এবং অন্যরা অনন্ত জীবনে প্রবেশ করিবে। দেখুন, যদি অনন্ত দণ্ড থাকে চিরকালের জন্য শাস্তি দেওয়ার জন্য, তারপর সেখানে একটি অনন্ত, তার অনন্ত জীবন আছে, আর একমাত্র অনন্ত জীবন, এবং সেটি ঈশ্বরের কাছ থেকে আসে, সবকিছুর যাদের আদি নেই তাদের অন্ত নেই, আদি সহ সবকিছুর অন্ত আছে। দেখুন আমি কি বলতে চাইছি। এখন সেই শাস্ত্র স্বয়ং, যা সেই প্রিয় ব্যক্তিটি, এখন যদি আপনারা এটি লেক্সিকন অভিধানে দেখেন, ইহারা চিরকালের দণ্ডে প্রবেশ করিবে, বিচ্ছিন্ন চিরকাল, আর অগ্নিতে, অগ্নির হ্রদে প্রবেশ করিবে। এখন সেই শব্দ AINION মানে দণ্ডের সময়ের ব্যাপ্তি, গ্রিক লেক্সিকন অভিধানে ঠিক এখানে দণ্ডের সময়ের ব্যাপ্তি অথবা দণ্ডের সময়। দেখুন, তাহারা দণ্ডের সময় প্রবেশ করবে, সেই শব্দটি ব্যবহার করা হয়েছে AINION, আয়ন, যার অর্থ সময়, একটি সময়, একটি সীমিত সময়। তারপরে এটিকে আবার এখানে অনুবাদ করুন ইংরেজিতে, চিরকাল হলো একটি সীমিত সময়। দেখুন, এটি গ্রিক থেকে এসেছে, সময়ের একটি সীমা। এয়ন শব্দ অথবা AINION, এয়ন মানে দণ্ডের সীমিত সময়। কিন্তু তারপর অন্যগুলি পড়ুন, কিন্তু তারা অনন্তে প্রবেশ করবে, সেটা ভিন্ন। দেখুন, অনন্ত জীবন, অনন্ত, অনন্ত শব্দ থেকে এসেছে, আর অনন্তত্বের আদি বা অন্ত নেই, এটা চিরকাল এবং চিরকাল। এখন এটি এর উত্তর প্রদান করা উচিত, দেখুন, কারণ আপনি যদি শাস্ত্রটি খুব মন দিয়ে পড়েন, আপনি দেখতে পাবেন, আর ইহারা চিরকালের দণ্ডে প্রবেশ করিবে, কিন্তু ধার্মিকেরা, দুষ্টরা চিরকালের দণ্ডে প্রবেশ করবে, কালের জন্য দণ্ডিত হবে, হয়তো 1 বিলিয়ন বছর, আমি জানি না, কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পাপের জন্য শাস্তি পাবেন। কিন্তু পাপের যেমন নিশ্চিত আদি রয়েছে, পাপের অন্তও রয়েছে, দণ্ডের আদি ছিল আর দণ্ডের অন্তও রয়েছে, আর নরককে শয়তান এবং তার দূতদের জন্য তৈরি করা হয়েছিল। দেখুন, ঠিক আছে, এখন আমি এখানে আরো একটি নিয়ে এসেছি এর উত্তর দেওয়ার জন্য কয়েক মিনিটের মধ্যে, এটি সুন্দরভাবে এটির সাথে সংযুক্ত হয়। এখন কিন্তু সেটি এখানে, কিন্তু রাজ্যের সন্তানদিগকে বাহিরে অন্ধকারে ফেলিয়ে দেওয়া যাইবে, এটা কি ঈশ্বরের মন থেকে তাদের বের করে দেওয়ার মতো? না, এটা একই রকম হবে না। এখন আপনি এখানে বিবাহের নৈশভোজের কথা উল্লেখ করছেন, এখন, এবং রাজ্যের সন্তানেরা, যেমন এখানে জিজ্ঞাসা করা হয়েছিল, রাজ্যের সন্তানেরা হলেন ইহুদিরা, এবং তারা বাইরে অন্ধকারে নিক্ষিপ্ত হয়েছিল, আর তাদের বাইরে অন্ধকারে নিক্ষেপ করা হয়েছে, আর তারা ক্রন্দন, আর্তনাদ এবং দন্ত ঘর্ষণের সময়ের মধ্যে দিয়ে গেছে। তাদের বাইরে অন্ধকারে ফেলে দেওয়া হয়েছিল, কারণ এটি আপনাকে এবং আমাকে অনুতপ্ত হওয়ার জন্য একটি স্থান দেবে। কিন্তু তাদের কখনোই ঈশ্বরের মন থেকে বের করে দেওয়া হয়নি। তিনি ইসরায়েলকে কখনো ভুলে যাবেন না। আর ইসরায়েল, যে কোনো বাইবেল পাঠক জানেন যে তাদের রাজ্যের সন্তান বলা হয়েছে। দেখুন, এটা রাজ্য, সেই প্রতিশ্রুতি। অন্য কথায়, ঈশ্বর সেই জাতিকে নিয়ে কার্য করছেন, যখন তিনি ইসরায়েলের সাথে কার্য করেছিলেন, যারা হলেন সেই রাজ্যের সন্তান। এখন আপনাদের মনে আছে, তিনি সেখানে বলেছেন, আব্রাহাম, ইসহাক ও জাকব এক স্থানে শেষ সময়ে আসিয়া রাজ্যে বসিবে। দেখুন, আর আব্রাহাম, ইসহাক এবং জাকব রাজ্যে থাকবেন, তারা ছিলেন, তারা রাজ্যের আশীর্বাদকারী লোক ছিলেন। কিন্তু রাজ্যের সন্তানদের বাইরে অন্ধকারে ফেলে দেওয়া হবে। এখন যেখান থেকে উল্লেখটি এসেছে, যে এখানে তিনি হলেন বর, যখন বর আসবেন তখন তারা কুমারীদের মধ্যে পাঁচজন প্রভুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আর তারা তাদের প্রদীপে তেল নেননি, আর বাকি পাঁচজন তাদের প্রদীপে তেল নিয়েছিলেন। এখন আপনারা যদি লক্ষ্য করেন, এটি একটি সুন্দর ছবি ইহুদি এবং পরজাতীয় উভয়ের সাথে প্রত্যাখ্যাতদের হিসাবে। মনে রাখবেন যে তিন শ্রেণীর মানুষ সবসময় থাকে, ইহুদি, পরজাতীয়, নিয়মনিষ্ঠ। ইহুদি, পরজাতীয় এবং মণ্ডলী, আপনি যদি সেগুলি মিশ্রিত করেন, আপনি যখন প্রকাশিত বাক্যে আসবেন তখন আপনি অবশ্যই সমস্যায় পড়বেন। কারণ আপনি যদি না, যেমন মহাশয় বোহানান আমাকে একবার বলেছিলেন, বিলি, যে কেউ প্রকাশিত বাক্য পড়ার চেষ্টা করবে সে দুঃস্বপ্ন দেখবে। কেন? তিনি বলেছিলেন, এখানে পৃথিবীতে একজন বধু আছেন, আর সেই নাক তার সঙ্গে যুদ্ধ করার জন্য তার মুখ থেকে জল বের করছে। আর বললেন, তখন সেই কোণে দাঁড়িয়ে আছেন সেই 144,000 মতো জিহোবা উইটনেস মতবাদ সিনয় পর্বতে, আর একই সময়ে কোণে স্বর্গে। না না, আপনি ভুল করছেন। সেখানে তিন শ্রেণীর মানুষ আছে, দেখুন, অর্থাৎ প্রত্যাখ্যাত ইহুদি, আর সেখানে সেই ঘুমন্ত কুমারী, যে জল, এটা নারীর বংশ নয়, এটা নারীর বংশের অবশিষ্টাংশ, যাকে নাগ তার মুখ থেকে জল বের করেছিল। প্রকাশিত বাক্য 11, আর তখন প্রকৃত পক্ষে 144,000 ইহুদি কোনোভাবেই কোণে ছিলেন না, তাহারা ইহুদি মণ্ডলীর অবশিষ্টাংশ। আর জিহোবা উইটনেস মতবাদ যা তাদের ভার্যা হিসেবে রাখে, আমি বুঝতে পারছি না আপনারা কিভাবে এটা করতে পারেন, কারণ তারা কোণে নয়। আপনারা যদি সেখানে প্রকাশিত বাক্যে লক্ষ্য করেন, এটা বলে, আর তারা কুমারী, আর তারা নপুংসক। আর একজন নপুংসক কি? নপুংসক ছিলেন মন্দিরের প্রহরী, যারা রানীকে পাহারা দিতেন, কারণ তারা এমন পুরুষ ছিল যাদের জীবনমুক্ত করা হয়েছিল। আপনি কি লক্ষ্য করেছেন? বলেছিলেন, তারা মহিলাদের দ্বারা নিজেদের অশুচি করেনি, তারা মন্দিরের নপুংসক ছিল। আর এটি একটি নির্বাচিত সংখ্যা ছিল যা ঈশ্বর ইহুদিদের মনোনীতদের মধ্যে থেকে নিয়েছিলেন। এখন আপনি যদি লক্ষ্য করেন, যদি আমরা এটি এক মুহূর্ত নিতে পারি, যেন এটি আপনার মনে এটি স্থাপন করে, যেখানে আপনি সত্যি, আসুন প্রকাশিত বাক্য 7 অধ্যায়, আর আমরা এখন এখানে খুঁজে বের করব কোথায় এটা কি বলেছে। এটি একটি সুন্দর জিনিস। তারপরে আমি দেখিলাম পৃথিবীর চারি কোণে চারি দূত দাঁড়াইয়া আছে। এখন এটি জিজকেল 9-এর সমান্তরালে, যেখানে তিনি ইহুদিদের ধ্বংস দেখেছিলেন, আর এখানে তিনি পরজাতীয়দের ধ্বংস দেখতে পান, প্রকাশিত বাক্য 7 অধ্যায়। আর আমি দেখিলাম পৃথিবীর চারি কোণে চারি দূত দাঁড়াইয়া আছেন, পৃথিবীর চারি বায়ু ধরিয়া রাখিতেছেন। বায়ু মানে যুদ্ধ এবং কলহ, যেন পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা কোন বৃক্ষের উপরে বায়ু না বহে, আর এটি যুদ্ধ ধরে রেখেছেন। ও, যদি আমাদের এই প্রশ্নে বিশদে যাওয়ার সময় থাকতো, সেটা ঘটেছিল সেখানেই। রাসেল মিশে যায়, রাসেল ভবিষ্যৎবাণী করেছিলেন, এটা আসছে দেখে। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এটা প্রভু যীশুর আগমন হবে, এটা না জেনে যে এটা ছিল মণ্ডলীর মুদ্রাঙ্কিত হওয়ার সময়। দেখুন, আর তারা ভাবছে কিভাবে বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দেখুন, এটি 11 নভেম্বরে দিনের বেলা 11টায় থেমে যায়, 11 মাসে 11তম দিন এবং 11তম প্রহরে। আর তার পরপরই যিশুর নামে জলে বাপতিস্ম প্রকাশিত হয়েছিল এবং পবিত্র আত্মার বাপতিস্ম মণ্ডলীর কাছে প্রকাশিত হয়েছিল, ঠিক তার পরপরই। আপনারা যদি এটি প্রকাশিত বাক্যে নিয়ে যান, আমরা কিভাবে এটি একসাথে বেঁধেছি, ফিলাডেলফিয়া যুগ এবং লাইদিকিয়ার মধ্যে, আর ম্যাথোডিস্টদের ফিলাডেলফিয়া যুগ ছিল ভাতৃস্নেহ, আর শেষ যুগে মণ্ডলীর যুগ ছিল লাইদিকিয়ার যুগ, যা ছিল কদুষ্ণ যুগ। আর তিনি সেখানে বললেন, আমি তোমাদের সম্মুখে একটি দ্বার উন্মুক্ত রাখিয়াছি, একটি উন্মুক্ত দরজা। আর যদি আপনারা সে শাস্ত্রগুলিকে উল্লেখ করেন, তবে এটি সম্পূর্ণ বার্তাটিকে সেখানে এক জায়গায় বেঁধে দেবে, আপনাকে সঠিকভাবে দেখানোর জন্য। দেখুন, এখানে সবকিছু ছিল পিতা, পুত্র, পবিত্র আত্মা, বাপতিস্মে, যা আমরা সরাসরি এটিতে প্রবেশ করতে চাই, যা একেবারে একটি ক্যাথলিক ধর্মমত ছিল এবং কখনোই একটি খ্রিস্টান মতবাদ ছিল না। না মহাশয়, আমরা এটি এখানে পেয়েছি আজ রাতে এটিতে আসার জন্য, লেক্সিকন অভিধানের সঙ্গেও, দেখুন, হ্যাঁ মহাশয়, এবং ইতিহাসের সাথেও। বাইবেলে কখনো কেউ এইভাবে বাপ্তিস্ম নেয়নি বা বাইবেলের পরে প্রথম 600 বছর পর্যন্ত কখনো বাপ্তাইজিত হয়নি। আর আমি এখানে ক্যাথলিকদের নিজস্ব মতবাদ দ্বারা এটি প্রমাণ করতে পারি যে তারাই এটি শুরু করেছিল, ছিটিয়ে এবং ঢেলে বাপ্তিস্ম। তারা সেখান থেকে ওয়েসলিয়ান চার্চে এবং ম্যাথডিস্ট চার্চে আসে। ম্যাথডিস্ট এটি ব্যাপটিস্টের কাছে নিয়ে এসেছিল, ব্যাপটিস্ট এটি নিয়ে আসে এবং এটি এখনো একটি মিথ্যা মতবাদ। এবং বাইবেলে ফিরে এসে আপনাকে প্রমাণ করতে পারি যে বাইবেল তা বলেছে, তোমাদের একটি নাম আছে যে তুমি জীবিত কিন্তু তোমরা মৃত, সেটা একদম ঠিক। আর তাদের ছিল, আমি প্রমাণ করতে পারি যে বাইবেল শিখিয়েছে যে তারা অন্ধকার যুগ পর্যন্ত বাপ্তিস্মে তার নাম ব্যবহার করবে, সেই মণ্ডলীর যুগে চতুর্থ যুগ অনুযায়ী পরগম মণ্ডলীর যুগ। আর তিনি বলেছিলেন সেই 1500 বছরের অন্ধকার যুগে প্রত্যেকে বলেছিল, তোমাদের কাছে কিঞ্চিত আলো বাকি আছে কারণ তোমরা আমার নাম অস্বীকার করো নাই। যখন সেখানে সেই অন্য যুগের কথা আসে, ক্যাথলিক যুগ, তিনি বলেছিলেন তোমাদের একটি নাম আছে যার দ্বারা তোমরা জীবিত কিন্তু তোমরা মৃত, আর তোমরা আমার নাম অস্বীকার করেছ। সেখানে এটি দেখুন, এটি একটি বড় সুন্দর ছবিকে একসাথে বেঁধে দেয় পুরো বাইবেলকে। এখন এটি লক্ষ্য করুন, চারি বায়ু ধরিয়া রাখিতেছেন। পরে দেখিলাম আর এক দূত সূর্যের উদয় স্থান হইতে উঠিয়া আসিতেছেন, তাহার কাছে জীবন্ত ঈশ্বরের মুদ্রা আছে, সেই মুদ্রা। এখন জীবন্ত ঈশ্বরের মুদ্রা কি, এখন আপনারা অ্যাডভান্স ভাইয়েরা বলতে যাচ্ছেন, বিশ্রামবার পালন করুন, আমি চাই আপনারা আমাকে শাস্ত্রে তা দেখান। এটা সেখানে নেই, কোন স্থানেও তা করেনি, এটা হলো সেই মুদ্রা। আপনারা যদি ইফিসীয় 4:30 পদটি পড়েন দ্রুত, আপনারা জীবন্ত ঈশ্বরের মুদ্রা কি তা খুঁজে পাবেন। ইফিসীয় 4:30 পদ বলে, ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ, পরবর্তী পুনরুজ্জীবন পর্যন্ত নয় কিন্তু অনন্ত নিরাপত্তা পেয়েছেন। ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। দেখুন, যদি ইফিসীয় 4:30 পদ সেটি না বলে থাকে, তখন আপনার প্রান্তিক পাঠগুলি নিন এবং সেখানে শাস্ত্রের মাধ্যমে এটিকে বাকি সমস্ত পদ চালনা করুন এবং খুঁজে বের করুন। এখন তোমাদের মুক্তির দিন পর্যন্ত মুদ্রাঙ্কিত জীবন্ত ঈশ্বরের মুদ্রা সহ। এখন মনে রাখবেন, প্রথম বিশ্বযুদ্ধের পর পর্যন্ত পবিত্র আত্মাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম হিসাবে শেখানো হয়নি। আমরা সবে মাত্র আমাদের সুবর্ণ জয়ন্তী 40 বছর অথবা জয়ন্তীর 40তম বছর উদযাপন করেছি। তিনি উচ্চস্বরে ডাকিয়া যে চারি দূতকে পৃথিবীর ও সমুদ্রের হানি করিবার ক্ষমতা প্রদত্ত হইয়াছিল, তাহাদিগকে কহিলেন, তোমরা পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা বৃক্ষের হানি করিও না, আমরা যে পর্যন্ত আমাদের ঈশ্বরের দাসগণকে, এখন আপনি আপনার প্রশ্নে যাচ্ছেন সন্তানেরা, দেখুন, যে পর্যন্ত আমাদের ঈশ্বরের দাসগণকে ললাটে মুদ্রাঙ্কিত না করি, আঘাত করিও না, পৃথিবী ধ্বংস করিও না, একটি পারমাণবিক বোমাও বিস্ফোরিত হতে দিও না, যতক্ষণ না আমাদের ঈশ্বরের দাসদের মুদ্রাঙ্কিত করা হয় ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ কিছু করো না। এখন যদি আমরা এটিকে পিছনে নিয়ে যেতে পারি এবং সেখানে ফিরে যেতে পারি, কিভাবে সেটি এমনকি বিশ্বযুদ্ধের অবনতি দ্বিতীয় খণ্ডে, যখন জেনারেল এলএনবি জেরুসালামের লাইনে আঘাত করা পর্যন্ত লড়াই করেছিলেন, আর তিনি ইংল্যান্ডের রাজার কাছে তারের মাধ্যমে বললেন, আমি শহরের উপর গুলি চালাতে চাই না এর পবিত্রতার কারণে, তিনি বললেন, আমি কি করব, তিনি বললেন, প্রার্থনা করো, আর তিনি আবার এর উপর দিয়ে উড়ে গেলেন। আর যখন তারা করলেন, তারা বললেন, এলএনবি আসছেন, আর সেখানে মুসলমানরা ছিল, ভেবেছিল তিনি বলেছেন আল্লাহ আসছেন, আর তারা সাদা পতাকা উত্তোলন করে এবং আত্মসমর্পণ করে এবং এলএনবি জেরুসালেমে অগ্রসর হন এবং একটি গুলি ছাড়াই এটি দখল করেন। ভবিষ্যৎবাণী অনুসারে এটা ঠিক, আর এটি ইহুদিদের কাছে ফিরিয়ে দেন। তারপর তারা ইহুদিদের নিপীড়নের জন্য একজন হিটলারকে উত্থাপন করে এবং সারা বিশ্বে এবং তাদের সেখানে ফিরিয়ে নিয়ে আসে। আর বাইবেল বলে যে তিনি তাদেরকে ঈগলের ডানায় ফিরিয়ে আনবেন। আর যখন তারা ফিরে আসতে শুরু করে, লাইফ ম্যাগাজিন এবং তারা কয়েক সপ্তাহ আগে এটি প্রকাশ করেছিল যেখানে তারা তাদের হাজারে হাজারে জেরুসালেমে ফিরিয়ে এনেছিল, আর তারা সেই বৃদ্ধদের তাদের পিঠে করে নিয়ে আসে, তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, আমি এটি সব রিলে এবং ছবিতে পেয়েছি। আর তিনি বললেন, সেখানে দাউদের 4 তারকা যুক্ত পতাকা ঝুলানো ছিল, সেখানে ঝুলানো ছিল বিশ্বের প্রাচীনতম পতাকা, 2000 বছর পর প্রথমবার এটি ওড়ানো হয়েছে। যিশু বলেছেন, ডুমুর গাছ যখন পল্লবিত হয় তখন এই যুগের বিলুপ্তি হইবে না। আর এখানে তারা তাদের বৃদ্ধদের নিয়ে আসছিল আর বলেছিল, কি আপনার কি স্বদেশে মরতে ফিরে আসছেন, বললেন, না, আমরা মসীহকে দেখতে এসেছি। আর ভাই, আমি আপনাকে বলছি, আমরা দরজায় রয়েছি, সেখানে দাসেরা আছে যারা অদূরে অপেক্ষা করছে, এই ইহুদিদের দল নয় যারা পারলে আপনাকে মিথ্যা দাঁত দিয়ে আপনাকে প্রতারিত করবে। এটা সেই ইহুদি নয় যার কথা তিনি বলছেন, কিন্তু এটা অদূরে যারা আছে, যারা নিয়ম এবং বিষয়গুলি পালন করে, আর এমনকি কখনো জানতো না যে একজন মসীহ আছেন। আর ভাই স্টকহোম, ভাই পেত্রাস তাদের জন্য 10 লক্ষ নতুন নিয়ম পাঠিয়েছিলেন, আর যখন তারা সেগুলি পেয়েছিল তারা সেটি পাঠ করছিল। তারা বলল, ঠিক আছে, ইনি যদি মসীহ হন, আসুন আমরা তাকে একজন ভাববাদীর চিহ্ন ব্যক্ত করতে দেখি আর আমরা তাকে বিশ্বাস করব। আমার সেবা কার্যের জন্য কি এক ব্যবস্থা, আমি জেরুসালেমের দ্বার থেকে 2 ঘন্টার মধ্যে ছিলাম ভিতরে প্রবেশ করার জন্য, আর আমি মিশরের কায়রোতে ছিলাম, আর আমি সেখানে হাঁটছিলাম, আর পবিত্র আত্মা বললেন এখন যেও না। আর আমি ভাবলাম, আমি শুধু কল্পনা করছিলাম, আমার টিকিট কেনা হয়ে গেছে, আমি আমার পথে আছি, লোকটি আমার সাথে, পুরো দলটি, স্কুল এবং আরো অনেক কিছু আমার সাথে দেখা করতে বেরিয়ে এসেছে। আমি একটু এগিয়ে গেলাম আর সেই আত্মা বললেন যেও না, তুমি যেও না। আমি টিকিট এজেন্টের কাছে ফিরে গেলাম, আমি বললাম আমি এই টিকিটটি বাতিল করছি, আমি গ্রিসের এথেন্সে মার্স হিলে যেতে চাই। আর তিনি বললেন ঠিক আছে, আপনার জেরুসালেমের টিকিট ডাকছে মহাশয়। আমি বললাম আমি জেরুসালেমে না গিয়ে এথেন্সে যেতে চাই, পবিত্র আত্মা অপেক্ষা করছেন, সেই সময় এখনো আসেনি। এটা ঠিক ঠিক নয়। দেখুন, ঈশ্বরের দাসগণকে ললাটে মুদ্রাঙ্কিত না করি, তাহাদিগকে কহিলেন পৃথিবীর হানি করিও না। আমরা যে পর্যন্ত আমাদের ঈশ্বরের দাসগণকে ললাটে মুদ্রাঙ্কিত না করি, সকলেই জানেন যে এটি পবিত্র আত্মার মুদ্রা। দেখুন, পরে আমি এই মুদ্রাঙ্কিত লোকদের সংখ্যা শুনিলাম, এখন যদি তারা ইহুদি না হয় তাহলে এটি দেখুন, ইসরায়েল সন্তানদের সমস্ত বংশের 144,000 লোক মুদ্রাঙ্কিত করা হইল, তাদের মধ্যে পরজাতীয় একজনও নেই। এটা শেষ সময়ে। দেখুন, জিহুদার বংশ 12,000, রুবেনের বংশ 12,000, আর নিচে গাদ 12,000, নাফতালি আর এবং ইশাখার পর্যন্ত, এবং সুবুলুন, এবং ইসরায়েলের এই 12টি বংশ, আর 12×12 কি 144,000। সেখানে আছে 144,000 ইহুদি, পরজাতীয় নয়, ইহুদি। তাদের কোনের সাথে কিছু করার নেই। তাই জিহোভা উইটনেস তাদের মতবাদে ভুল। বাইবেল স্পষ্টভাবে বলে যে তারা ইহুদি এবং পরজাতীয় নয়, তারা ঈশ্বরের দাস, এবং পরজাতীয়দের কখনোই দাস হিসেবে বিবেচনা করা হয়নি। আমরা পুত্র এবং কন্যা, দাস নই। এখন এর বাকি অংশটি পড়ুন। লোকটি তরমুজ খাওয়ার মতো বললেন, এটা ভালো, কিন্তু এর থেকে আরো কিছু খাওয়া যাক। ঠিক আছে, ঈশ্বর এখানে প্রচুর পরিমাণে রেখেছেন। এখন শুধু লক্ষ্য করুন, এখন আমরা 8ম পদে আছি, আর সবুলুন বংশ হইতে মুদ্রাঙ্কিত 12,000, যোসেফের সমস্ত বংশের মুদ্রাঙ্কিত 12,000, বিন্যামিন বংশের 12,000 লোক মুদ্রাঙ্কিত। দেখুন, যখন একজন ইহুদি হয়ে তাদের প্রত্যেককে চিনতে পেরেছিলেন, ইসরায়েলের 12টি গোষ্ঠী দেখেছিলেন, প্রতিটি গোষ্ঠীর থেকে 12,000, 12×12 144,000। সেখানে তারা মণ্ডলী নয়, ইহুদিরা। বাইবেল এখানে বলেছে তারা সকলে ইসরায়েলের সন্তান ছিল, প্রতিটি জাতির নাম দেওয়া হয়েছে। এখন দেখুন 9ম পদ, ইহার পরে, এখন এখানে কোণে আসে, ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো বিস্তর লোক, তাহা গণনা করিতে সামর্থ্য কেহ ছিল না। সেখানে আপনার মন্দিরের নপুংসক রয়েছে, তারা মাত্র 144,000, সামান্য একটি স্থান, একটি ছোট মন্দিরের প্রহরী, যারা কোণের সঙ্গে থাকবে, শুধু তার প্রহরী হবে। এটা হলো 144,000 কোণের প্রহরী, মন্দিরের নপুংসক। দেখুন, অবশ্যই আমি জানি আপনি এখানে 14-তে ফিরে যাবেন আর বলবেন কেন তারা যেখানেই হোক না কেন কোণের সঙ্গে, একেবারে নপুংসকরা রানী যেখানেই যান তার সঙ্গে ভ্রমণ করেন, সত্যি, কিন্তু তারা কি ছিল? তারা প্রহরী ছাড়া আর কিছুই ছিল না, এবং ঠিক এটাই শাস্ত্র এখানে ঘোষণা করে। লক্ষ্য করুন, ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো বিস্তর লোক, তাহা গণনা করিতে সামর্থ্য কেহ ছিল না, প্রত্যেক জাতির, বংশের, প্রজাবৃন্দের ও ভাষার। সেখানে আপনার পরজাতীয় কোণে আসছে, ঠিক আছে, তাহারা মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে, সেখানে তাদের ত্রাণকর্তা মেষশাবক আছেন, ব্যবস্থা নয়, মেষশাবক, অনুগ্রহ। তারা শুল্ক বস্ত্র পরিহিত, দেখুন কয়েক মিনিটের মধ্যে, দেখুন সাদা পোশাক কি পবিত্র ব্যক্তিগণের ধার্মিকতা নয়? তাদের হস্তে খর্জুর পত্র, এবং তাহারা উচ্চরবে চিৎকার করিয়া কহিতেছে, যদি এটি একটি প্যান্টিকোস্টাল পুনরুজ্জীবন না হয়, আমি কখনো শুনিনি, কহিতেছে পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন, এবং মেষ শাবকের দান। আর সমুদয় দূত সিংহাসনের ও প্রাচীন বর্গের ও চারি প্রাণীর চারিদিকে দাঁড়াইয়াছিলেন, অধমুখে প্রণিপাত করিয়া, তাহারা সিংহাসনের সম্মুখে অধমুখে প্রণিপাত করিয়া ঈশ্বরের ভোজনা করিয়া কহিলেন, এই বলিয়া আমেন, ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের ঈশ্বর প্রতি বর্তুক, আমেন। এটা একটি শিবির সবার মতো শোনাচ্ছে, তাই নয় কি? হতে যাচ্ছে তারা কে ছিল? সেই 144,000 মোটেও না, এই বিশাল সংখ্যা যা কোনো মানুষ, সকল জাতির, ভাষার ও বংশে। আপনারা কি দেখতে পাচ্ছেন না আমার প্রিয় বন্ধুরা? এখন দেখুন, শুধু এটি পড়ুন, এখন পরে প্রাচীন বর্গের মধ্যে একজন আমাকে কহিলেন, যাহারা শুল্ক বস্ত্র পরিহিত এ লোকেরা কে ও কোথা হইতে আসিল? সেই প্রাচীন জোহনকে বললেন, যিনি একজন ইহুদি ছিলেন, যিনি 144,000 কে চিনতেন, বললেন, এখন আপনি তাদের চিনতে পেরেছেন, তারা সকলে ইব্রীয়, কিন্তু এরা কারা, তারা কোথা থেকে এসেছে? দেখুন প্রবীণ কি বললেন, প্রাচীন বর্গের মধ্যে একজন আমাকে কহিলেন, সেটি সিংহাসনের সামনে প্রাচীনরা আমাকে কহিলেন, শুল্ক বস্ত্র পরিহিত এই লোকেরা কে ও কোথা হইতে আসিল? এখন আমরা সকলে ইহুদিদের এবং তাদের নিয়ম ইত্যাদি অনেক কিছু জানি, কিন্তু ইহারা কোথা হইতে আসিল? এখন দেখুন, আমি তাহাকে বলিলাম, হে আমার প্রভু, তাহা আপনি জানেন, আমি জানি না। যখন বললেন, এটা আমার অতীত, আমি জানি না। তিনি আমাকে কহিলেন, ইহারা সেই লোক যাহারা সেই মহাক্লেশের মধ্যে হইতে আসিয়াছে, পরীক্ষা এবং এই অনেক বিপদ পরিশ্রম ও ফাঁদের মধ্যে দিয়ে আমি ইতিমধ্যে এসেছি। দেখুন, যাহারা সেই মহাক্লেশের মধ্যে হইতে আসিয়াছে এবং মেষ শাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে, মণ্ডলিতে, এটা কি ঠিক শোনাচ্ছে? এবং মেষ শাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুল্ক বর্ণ করিয়াছে, এই জন্য ইহারা ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আছে এবং তাহারা দিবারাত্র তার আরাধনা করে। কে আমার বাড়িতে আমার সেবা করে? আমার স্ত্রী। এটা কি ঠিক? আর তার মন্দিরে, যে আমার বাড়িতে এবং আমার অর্থনীতিতে আমার সাথে থাকে, সে আমার স্ত্রী। তিনি সেই ব্যক্তি যিনি আমার সাথে থাকেন আর আমার কাপড় পরিষ্কার করেন আর আমার জন্য জিনিসপত্র প্রস্তুত রাখেন, আর যিনি সিংহাসনে বসিয়াছেন তিনি তাহাদের মধ্যে বাস করিবেন। ও আমার, শুনুন, ইহারা আর কখনো ক্ষুধিত হইবে না, দেখে মনে হচ্ছিল তারা কিছু খাবার পায়নি, আর কখনো তৃষ্ণার্ত হইবে না, এবং ইহাদিগতে রৌদ্র বা কোনো উত্তাপ লাগিবে না, কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষ শাবক ইহাদিগকে পালন করিবেন এবং জীবন জলের উনুয়ের নিকটে গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন। সেখানে সেই নারী রয়েছে, সেখানে আপনার কোণে, সেখানে আপনার 144,000 রয়েছে, আপনার দাস রয়েছে। তাই রাজ্যের সন্তানেরা, এখানে প্রিয় ব্যক্তি যিনি প্রশ্নটি করেছেন, এটি একটি, যিনি এই উল্লেখযোগ্য প্রশ্নটি করেছেন, আমি মনে করি আমি হয়তো এটাকে এখানে কোথাও রেখে দিয়েছি, কিন্তু যখন তাদের বাইরে ফেলে দেওয়া হবে, এর অর্থ এই নয় যে তারা ঈশ্বরের মন থেকে বের হয়ে যাবে, তারা এক ঋতুর জন্য আধ্যাত্মিক সুবিধা থেকে দূরে সরে যায়। দেখুন, শুধু একটি ছোট ঋতুর জন্য, কারণ যখন ভববাদী এই দিনে ইসরায়েলকে দেখেছিলেন যে সে আসছে, তখন তিনি বলেছিলেন, ঠিক আছে, ইসরায়েল কি হবে যখন বিশ্রামবার কেড়ে নেওয়া হবে আর তারা বিশ্রামবারে অন্য দিনের মতো বিক্রি করবে আর এই সমস্ত বিষয়গুলি, তিনি বলেছিলেন, ঠিক আছে, ইসরায়েল কি সম্পূর্ণরূপে বিস্মৃত হইবে? তিনি বলেছিলেন, স্বর্গ পর্যন্ত কত উচ্চ, পৃথিবী কত গভীর, তোমার সামনে রাখা সেই লাঠি দিয়ে এটা পরিমাপ করো। তিনি বললেন, আমি পারবো না। তিনি বলেছিলেন, আমিও ইসরায়েলকে কখনো ভুলিতে পারি না। অবশ্যই না, ইসরায়েলকে কখনোই ভুলে যাওয়া হবে না। সুতরাং আপনারা দেখুন, চিরকাল এবং অনন্ত দুটি ভিন্ন জিনিস। ইসরায়েলকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু ঈশ্বরের মন থেকে বের করা হয়নি। আর পোল এখানে এটি বলেছেন, যদি আমার কাছে অধ্যয়ন করার সময় থাকত, যাতে আমি দ্রুত শাস্ত্রে পৌঁছাতে পারি, যে আমি সেগুলি আপনাদের কাছে উল্লেখ করতে পারি। দেখুন, এটা আমার মনে আসে, পোল সেখানে কথা বলেছিলেন যে আমরা পরজাতীয়রা, যাতে আমরা যে পথে চলেছি এবং আমরা যা করেছি তা সতর্ক করার জন্য। দেখুন, কারণ যদি ঈশ্বর প্রথম শাখাকে পরিত্যাগ না করেন, দেখুন, আর আমরা কলমবদ্ধ হয়েছি। দেখুন, আর ইসরায়েল, যাদের এক সময়ের জন্য অন্ধ করা হয়েছিল, তিনি বলেছিলেন, মাত্র এক ঋতুর জন্য ইসরায়েলকে অন্ধ করা হয়েছিল, সেটা ঠিক, কিন্তু তাদের চোখ থেকে পর্দা উঠে যাবে, আর তখনই যখন শেষ পরজাতীয়রা ঈশ্বরের রাজ্যে জন্মগ্রহণ করে, তখন ইসরায়েলের চোখ থেকে তাদের পর্দা উঠে যাবে, আর তারা বলবে, ইনি সেই মসীহ যাকে আমরা দেখার অপেক্ষায় ছিলাম। সেটা ঠিক, কিন্তু পরজাতীয়দের দরজা বন্ধ করা হয়েছে, জাহাজটি বন্ধ করা হয়েছে, সেই সময়ে পরজাতীয়দের জন্য আর কোনো অনুগ্রহ অবশিষ্ট নেই। এখন আমি একটি প্রশ্ন অনেক সময় নিই, আর কেউ বলেন, এখন আপনি আমারটিতে আসেন না, ঠিক আছে, আমরা তাড়াতাড়ি করব এবং দেখব যদি আমরা এটিতে পৌঁছাতে পারি কিনা। ঠিক আছে, এখানে একটি দীর্ঘ রয়েছে, আর এর প্রতিটি অংশ সেই মহিলাটি জিজ্ঞাসা করেছেন বা পুরুষটি জিজ্ঞাসা করেছেন, অথবা তিনি যেই হন না কেন, ঠিক আছে। এটা কি সত্য নয় যে প্রভু যীশু সমগ্র বিশ্বের জন্য মারা যাননি, যার অর্থ বিশ্বের সকলের জন্য, কিন্তু বরং, এখন আমি এটি ব্যাখ্যা করব, কিন্তু সেই মহিলা বা পুরুষ যেই হন না কেন, একজন মহিলার লেখার মতো দেখাচ্ছে, কিন্তু বরং তাদের জন্য জগতের সর্বত্র পিতা যাদের তাকে দিয়েছিলেন, যাদের জগৎপত্তনের পূর্বে ঈশ্বর অনন্ত জীবনের জন্য নিরূপণ করিয়াছিলেন, তার নিজের সন্তুষ্টি অনুসারে তাদের নির্বাচিত করেছেন। অবশ্যই সেটা ঠিক, সেটা একদম ঠিক। যিশু মৃত্যুবরণ করেছিলেন, তিনি উদ্দেশ্য প্রণোদিত। দেখা যাক, আমি বিশ্বাস করি তারা পাঠ করেন। এতে একটি প্রশ্ন আসে, নিঃসন্দেহে শাস্ত্র আমাদের বলে যে এরাই তারা যারা পরিত্রাণ পাবে না, তাই? সেটা একদম ঠিক। শাস্ত্র আমাদের বলে যে এমন লোক রয়েছে যাদের দোষী হওয়ার জন্য ঈশ্বর দ্বারা পূর্ব নির্ধারিত ছিলেন। আপনি কি এটি পড়তে চান যাতে এটি সর্বদা আপনার মনের বাইরে চলে যায়? ঠিক আছে, আসুন এখন যিহূদা পুস্তকে ফিরে যাই। যিহূদা এখানে কথা বলছে, যিহূদা যীশুখ্রিস্টের দাস, যাকোবের ভ্রাতা, যাহারা পিতা ঈশ্বরের প্রেম পাত্র ও যীশুখ্রিস্টের নিমিত্ত রক্ষিত সেই আহতগণের সমীপে। দেখুন তিনি কাকে সম্বোধন করেন, পাপী নয়, শুধুমাত্র সুসমাচার প্রচারের সেবা কার্যকে নয়, কিন্তু পবিত্রকৃত এবং আহতদের কাছে। দেখুন, যারা ইতিমধ্যেই রাজ্যে আছেন, দয়া, শান্তি ও প্রেম প্রচুর রূপে তোমাদের প্রতি বর্তু। প্রিয়তমেরা, আমাদের সাধারণ পরিত্রাণের বিষয়ে তোমাদিগকে কিছু লিখিতে নিতান্ত যত্নবান হওয়াতে আমি বুঝিলাম, পবিত্রগণের কাছে একবার সমর্পিত বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিতে তোমাদিগকে আশ্বাস দিয়ে লেখা আবশ্যক। যেহেতু এমন কয়েকজন গোপনে প্রবিষ্ট হইয়াছে যাহারা এই দণ্ডাজ্ঞার পাত্ররূপে পূর্বে লিখিত হইয়াছিল, কিভাবে তাহারা ভক্তিহীন আমাদের ঈশ্বরের অনুগ্রহ লম্পটতায় পরিণত করে। পূর্বে থেকে নিযুক্ত এমন নয় যে ঈশ্বর সিংহাসনে বসেছিলেন আর বলেছিলেন, আমি এই লোকদের রক্ষা করব, আমি সেই লোকদের রক্ষা করব না। এটা তা ছিল না। ঈশ্বর মারা যান, আর যখন যিশু মারা যান, প্রায়শ্চিত্ত প্রতিটি ব্যক্তির জন্য সমগ্র পৃথিবীকে আবৃত করেছিল। কিন্তু ঈশ্বর পূর্বজ্ঞান দ্বারা এমন নয় যে তিনি চান না যে কারো বিনাশ হোক। তিনি চেয়েছিলেন সবাই যেন পরিত্রাণ পায়, এটাই ছিল তার চিরন্তন উদ্দেশ্য। কিন্তু তিনি যদি ঈশ্বর হন, তিনি জানতেন কে পরিত্রাণ পাবে আর কে পরিত্রাণ পাবে না। যদি তিনি না জানতেন, তাহলে তিনি অসীম ঈশ্বর ছিলেন না। তাই বাইবেল সেটা শিক্ষা দেয়, যাতে আমরা, যদি আমাদের এখানে রোমিও 8 অধ্যায়ে ঘুরে দেখার সময় থাকে এবং আপনারা এটি পড়তে পারেন, রোমিও 9 অধ্যায়, বাইবেলের অন্যান্য অনেক স্থানে, ইফিসীয় 1 অধ্যায়, আর আপনারা দেখতে পাবেন ঈশ্বরের নির্বাচন, যাতে এটি নিশ্চিত হতে পারে ঈশ্বর নিঃশর্তভাবে নিয়ম দিয়েছেন। তিনি যিশুকে তাদের জন্য প্রাণ দিতে পাঠিয়েছিলেন যাদের তিনি আগের থেকে জানতেন। দেখুন, শুধু বলার জন্য নয়, ঠিক আছে, আপনারা বলেন ঈশ্বর জানেন না সে পরিত্রাণ পাবে কিনা। ঈশ্বর জানতেন যে আপনি পরিত্রাণ পাবেন অথবা আপনি পাবেন না কিনা জগৎ শুরু হওয়ার আগে, নতুবা তিনি ঈশ্বর নন। আপনি কি জানেন অসীম শব্দটির অর্থ কি? দেখুন, অভিধানে দেখুন এবং অসীম শব্দটির অর্থ কি তা খুঁজে বের করুন। কেন? তিনি জানতেন প্রতিটি পোকা যা পৃথিবীতে থাকবে, প্রতিটি মাছি, প্রতিটি মশক, প্রতিটি জীবাণু, তারা অস্তিত্বে আসার আগে তিনি এটা জানতেন, অথবা তিনি ঈশ্বর নন? অবশ্যই তিনি এটা জানতেন, ঠিক আছে। তারপর সেখানে ঈশ্বর বলতে পারেননি, না, আমি তোমাকে নিয়ে আর তোমাকে নরকে পাঠাবো, আর আমি তোমাকে নিয়ে আর তোমাকে স্বর্গে পাঠাবো। ঈশ্বর চেয়েছিলেন আপনারা দুজনে স্বর্গে যান, কিন্তু পূর্বজ্ঞান দ্বারা তিনি জানতেন যে একজন লাজুক হবেন আর অন্যজন হবেন একজন ভদ্রলোক এবং একজন খ্রিস্টান। দেখুন, তাই তাকে যিশুকে প্রাণ দেওয়ার জন্য পাঠাতে হয়েছিল, সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য যাকে তিনি আগের থেকেই জানতেন যে পরিত্রাণ পেতে চায়। আপনারা কি এটা বুঝতে পেরেছেন? এখন এখানে দেখুন, শাস্ত্র সন্দেহজনক ভাবে আমাদের বলে যে এরাই তারা যারা পরিত্রাণ পাবে না। তাই যদি প্রায়শ্চিত্ত সমস্ত আদমের সমস্ত বংশকে আচ্ছাদিত করে এবং কিছু হারিয়ে গিয়েছিল কারণ তারা প্রতিশ্রুতি অথবা বিধানটি নিজেরা স্বীকার করতে পারেনি, সে কি সর্বশক্তিমান ঈশ্বরের অনন্ত পরিকল্পনা এবং উদ্দেশ্যের চেয়ে শক্তিশালী শক্তি হবে? এটা কি হবে? সে ব্যক্তি এখন এই দ্বিতীয় প্রশ্নে জিজ্ঞাসা করছেন, মানুষের স্বাধীন ইচ্ছা কি একজন সর্বশক্তিমান ঈশ্বরের অনন্ত পরিকল্পনা এবং উদ্দেশ্যের চেয়ে একটি শক্তিশালী শক্তি হবে না? না, আমার ভাই অথবা বোন, অবশ্যই না। এর চেয়ে শক্তিশালী আর কিছু নেই। মানুষের ইচ্ছাকে ঈশ্বরের বিচারের চিরন্তন উদ্দেশ্যের সঙ্গে কখনো তুলনা করা যায় না। এটা হতে পারে না। দেখুন, এখন আপনার প্রথম প্রশ্ন সঠিক ছিল, আপনার দ্বিতীয় প্রশ্ন হতে পারে না বন্ধু। কারণ দেখুন, এখানে এটি যেভাবে লেখা আছে তা দেখুন, দেখুন মানুষের স্বাধীন ইচ্ছা কি সর্বশক্তিমান ঈশ্বরের অনন্ত পরিকল্পনা এবং উদ্দেশ্যের চেয়ে শক্তিশালী হবে না? কেন, অবশ্যই না। কিভাবে মানুষের ইচ্ছা সর্বশক্তিমান ঈশ্বরের উদ্দেশ্যের চেয়ে একটি শক্তিশালী শক্তি হতে পারে? আর মানুষ তার দৈহিক অবস্থায় সে যা চায় তা করবে, একজন অনন্ত সিদ্ধ ঈশ্বর থেকে কিভাবে বেশি শক্তিশালী হবে? অবশ্যই না, এটা হতে পারে না। দেখুন, অনন্ত ঈশ্বর যার উদ্দেশ্য সিদ্ধ, আপনি কিভাবে বলতে পারেন যে একজন শারীরিক মানুষ এখানে নিচে যতই ন্যায় পড়ানো হোক না কেন, আর তিনি হতে পারেন, তার উদ্দেশ্যগুলি এর সাথে তুলনা করা বুদ্ধিমানের কাজ হবে না, অনন্ত এবং সর্বশক্তিমান ঈশ্বরের উদ্দেশ্যের সাথে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বোন, সেটা ঠিক। ও ঠিক আছে, তাহলে আমি এটা ভুল পড়েছি। দেখুন, ঠিক আছে, হ্যাঁ আপনি ঠিক বলছেন। তাহলে বোন, আমি জানতাম না এটা আপনার প্রশ্ন, ঠিক আছে, কিন্তু দেখুন আমি এটি এখানে কোথায় এসেছি। দেখুন, এখন আমাকে দেখতে দিন। সমস্ত আদমের জাতিকে আচ্ছাদিত করে এবং কিছু হারিয়ে যায় কারণ তারা নিজেরা এই বিধান স্বীকার করেননি। মানুষের স্বাধীন ইচ্ছা কি সর্বশক্তিমান ঈশ্বরের অনন্ত পরিকল্পনা এবং উদ্দেশ্যের চেয়ে শক্তিশালী হবে না? দেখুন, আমি সেখানে আপনার চিন্তার ভুল ব্যাখ্যা করেছি। হ্যাঁ, সর্বশক্তিমান ঈশ্বরের অনন্ত উদ্দেশ্য, ঠিক আছে, সেটি এর নিষ্পত্তি করে। আমি অনুমান করি সবাই এটা বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের হাত উপরে তুলুন। এটা সর্বশক্তিমান ঈশ্বরের চিরন্তন উদ্দেশ্য, মানুষ যা করতে পারে তার থেকে অনেক উপরে, অনেক উপরে। এখন আমি জলে বাপ্তিস্মের আলো বুঝতে পারছি না। মতি 28 অধ্যায়ের 19 পদে এর মানে কি? ঠিক আছে, এখন হয়তো এটা আমার এক মিনিট সময় নেবে না, আর আপনারা যদি চান তবে কেউ আমার সাথে আসুন মতি 28 অধ্যায়ের 19 পদে, আর আমরা খুঁজে বের করব সেই ব্যক্তিটি কি। 25, এখন এটি আপনাকে শক্তিশালী করে তুলবে যদি আপনি শুধু এর সাথে স্থির থাকেন। এটা ভালো, আপনারা দেখুন, এটা সুসমাচার প্রচার নয়, কিন্তু এটা এখন এখানে লোকেরা বলার চেষ্টা করে বাইবেলে একটি স্ববিরোধিতা আছে। এখন আমি চাই কেউ এটি খুলুন, মতিলিখিত সুসমাচার 28:19। আমি চাই কেউ মতি 28:19, আমি চাই কেউ প্রেরিত 2:38 পদটি বের করুন। সেখানে আপনি আপনার বাইবেল পেয়েছেন ভাই নেভিল? আর আমি চাই আপনারা এখন নিজের জন্য এটি পাঠ করুন, আর আমি আপনাদের বাইবেলের একটি কঠোর দ্বন্দ্ব দেখাবো। লোকেরা বলে বাইবেল তার নিজের সাথে বিরোধিতা করে না, আমি চাই আপনারা এটা বিবেচনায় রাখুন। আর এটি অধ্যাপকদের ধূসর করে তোলে, কিন্তু এটা সহজ। এখন আমি মতি 28:19 পড়ব, আপনারা আমাকে অনুসরণ করুন, আর আপনাদের মধ্যে কেউ কেউ প্রেরিত 2:38 পদের সাথে প্রস্তুত থাকুন। আমি 18 পদ থেকে শুরু করব, এটি মতির শেষ অধ্যায়। তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে, পিতার শক্তি কোথায়? যদি স্বর্গ ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব যীশুকে দেওয়া হয়, ঈশ্বর তখন শক্তিহীন হয়ে যান, তাই নয় কি? নাকি তিনি শুধু একটি গল্প বলেছিলেন? তিনি কি রসিকতা করছিলেন? তিনি এটা বোঝাতে চেয়েছিলেন? আপনারা কি বিশ্বাস করেন না যে তিনি এটা বোঝাতে চেয়েছিলেন? ঠিক আছে, যদি সমস্ত ক্ষমতা তাকে দেওয়া হয়, তাহলে ঈশ্বরের শক্তি কোথায়? তিনি ঈশ্বর ছিলেন, সেটা ঠিক। এটি সেখানে একমাত্র জিনিস, সেখানে শুধু এটাই ছিল। দেখুন, তিনি ঈশ্বর ছিলেন, অথবা হয় সেখানে কেউ আছেন, তার কিছু ক্ষমতা ছিল, এটা আর নেই। দেখুন, তাই আপনারা এটা করতে পারবেন না, আপনারা এটা বিভ্রান্ত করতে পারবেন না। আমরা এখানে এই একই বিষয়ের উপর এটি গ্রহণ করব, ঠিক আছে? স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব, স্বর্গে ও পৃথিবীতে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাজিত করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেয়। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। প্রেরিত 2:38, এখন কেউ পাঠ করুন, এক মিনিট অপেক্ষা করুন। প্রেরিত 2 অধ্যায় 38 পদ, এখন মনোযোগ দিয়ে শুনুন আর ধৈর্য ধরুন। আর আমরা এখন দেখব, এখন যীশু তাদের বলার 10 দিন পরে এটি মথি 28:19, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজিত করো। এখন পিতর 10 দিন পরে তারা কখনো অন্য কোন ধর্মোপদেশ প্রচার করেনি, তারা জেরুসালেমের উপরের কক্ষে গিয়েছিলেন এবং সেখানে 10 দিন পবিত্র আত্মা আসার জন্য অপেক্ষা করেছিলেন। সেটা কতজন জানে এই স্থানে? এখন পিতরের কাছে রাজ্যের চাবিগুলি আছে, ঠিক আছে, আমরা দেখব তিনি কি করেন। মথি অথবা আমি প্রেরিত দ্বিতীয় বলতে চাচ্ছি, আসুন 36 পদটি নেওয়া যাক। অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চয় জ্ঞাত হোক যে যাহাকে তোমরা ক্রুশে দিয়াছিলে সেই যীশুকেই ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয়ই করিয়াছেন। প্রভু এবং খ্রিস্ট উভয়ই, আশ্চর্যের কিছু নেই, স্বর্গ ও পৃথিবীর সমস্ত ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন শেলবিদ্ধ হইল এবং তাহারা পিতরকে ও অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভাতৃগণ আমরা কি করিব? তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। এখন সেখানে একটি দ্বন্দ্ব আছে। মথি বলেছেন নামে বাপ্তিস্ম দিন পিতা পুত্র পবিত্র আত্মা, আর পিতর প্রেরিত 2:38 বলেছেন 10 দিন পরে মন ফিরাও এবং যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও। তারপর অনুতাপের কথা বলা হয়েছিল বাইবেলে, অথবা বাপ্তিস্মের কথা বলা হয়েছিল। এটা প্রেরিতের 8 অধ্যায়ে যখন ফিলিপ গিয়েছিলেন এবং সমরীয়দের কাছে প্রচার করেছিলেন, আর তারা পবিত্র আত্মা পেয়েছিলেন, আর তারা যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নিয়েছিলেন। পরের বার যখন এটি বলা হয়েছিল তখন পরজাতীয়রা যখন এটি গ্রহণ করেছিল, প্রেরিত 10:49, পিতর এই কথা কহিতেছেন এমন সময়ে যত লোক বাক্য শুনিতেছিল সকলের উপরে পবিত্র আত্মা পতিত হইলেন, কেননা তাহারা উহাদিগকে নানা ভাষায় কথা কহিতে ও ঈশ্বরের মহিমা কীর্তন করিতে শুনিলেন। তখন পিতর কহিলেন, এই যে লোকেরা আমাদেরই ন্যায় পবিত্র আত্মা প্রাপ্ত হইয়াছেন, কেহ কি জল নিবারণ করিয়া ইহাদের বাপ্তাইজিত হইবার বাধা দিতে পারে? পরে তিনি প্রভু যীশু খ্রিস্টের নামে তাহাদিগকে বাপ্তাইজিত করিবার আজ্ঞা দিলেন। এখন আমাকে এখানে কিছু নিতে দিন, আপনাদের একটু দেখাই যাতে আপনারা এটি ভুলে না যান। একটি ছোট দৃষ্টান্ত তৈরি করতে যাচ্ছি। আমি বলতে যাচ্ছি পৃথিবীতে কতগুলি জাতি রয়েছে, সেখানে 3টি রয়েছে, হাম, সেম এবং জেফতের লোকেরা। সেটা কতজন জানে? আমরা নুহের সেই 3 পুত্র থেকে এসেছি, হামের লোকেরা, স্যামের লোকেরা, জেফতের লোকেরা, অ্যাংলো স্যাক্সন। স্যামের লোকেরা হল 3টি প্রজন্ম, সেটা হল ইহুদি, পরজাতীয় এবং অর্ধেক ইহুদি এবং পরজাতীয়। এখন লক্ষ্য করুন, যখন সেখানে, আর এটি হল হাম, সেম, হাম এবং জেফত। এখন প্রথমবার বাপ্তিস্মের কথা বলা হয়েছিল যোহন বাপ্তিস্মদাতা দ্বারা বলা হয়েছিল। কতজন জানেন যে এটি সত্য? ঠিক আছে, আমি এটা এখানে রাখতে যাচ্ছি, এখানে যোহন বাপ্তিস্মদাতা। আর যোহন জর্দন নদীতে লোকদের বাপ্তিস্ম দিয়েছিলেন, তাদের এই আদেশ দিয়েছিলেন যে তারা যেন মন পরিবর্তন করে এবং ঈশ্বরের কাছে ধার্মিক হয় এবং তাদের পণ্য বিক্রি করে এবং দরিদ্রদের ভোজন করায় এবং সৈন্যরা যেন তাদের অর্থ দিয়ে সন্তুষ্ট থাকে এবং ঈশ্বরের কাছে ধার্মিক হয়। সেটা কতজন জানেন? আর তিনি তাদের জর্দন নদীতে বাপ্তিস্ম দিয়েছিলেন, তাদের ছিটিয়ে দেননি, ঢেলে দেননি, কিন্তু নিমজ্জিত করেছিলেন। আপনারা যদি এটি বিশ্বাস না করেন, এখানে লেক্সিকন অভিধানটি আছে, এটি ব্যাপটিজ নয়, কিন্তু তা খুঁজে বের করুন, যা বাপ্তাইজিত করা, নিমজ্জিত করা, অধীনস্থ হওয়া, সমাহিত হওয়া। এখন প্রথমবার বাপ্তিস্মের কথা বলা হয়েছিল সেখানে ছিল, দ্বিতীয়বার বাপ্তিস্মের কথা বলা হয়েছিল যীশু এর অনুমোদন করেছিলেন, মথি 28:19। পরে বাপ্তিস্মের কথা বলা হয়েছিল প্রেরিত 2:38। পরে বাপ্তিস্মের কথা বলা হয়েছিল প্রেরিতের 8 অধ্যায়ে। পরে বাপ্তিস্মের কথা বলা হয়েছিল প্রেরিতের 10 অধ্যায়ে। আর তারপরে আমরা সেই সময় থেকে আসি যেখানে যীশু বলেছেন এখানে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজিত করো। এখন আসুন প্রথমে এই বাক্যটিকে সোজা করা যায়। আমি আপনাদের বলেছি যে বাইবেলে এমন একটি বাক্য নেই যা অন্য শাস্ত্রের বিরোধিতা করে। আমি চাই আপনি এটা আমার কাছে নিয়ে আসুন। আমি 26 বছর ধরে এটি জিজ্ঞাসা করেছি এবং আমি এখনো এটি খুঁজে পাইনি। এমন কোন শাস্ত্র নেই যা এর, যদি এটি এর বিরোধিতা করে, তাহলে এটি একটি মনুষ্যলিখিত বিষয়। না মহাশয়, বাইবেলে কোনো দ্বন্দ্ব নেই। এখন এটি আপনি বলেছেন, সেই বিষয়ে কি? এখানে যীশু দাঁড়িয়ে বলছেন, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজিত করো। আর পিতর ঠিক পিছনে ঘুরে বললেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও। সেখানে আপনার দ্বন্দ্ব রয়েছে এটা দেখে মনে হয়। এখন আপনি যদি একটি দৈহিক মন নিয়ে পড়েন এবং হৃদয় না খোলেন, তবে এটি একটি দ্বন্দ্ব হবে। কিন্তু আপনি যদি এটি খোলা মন নিয়ে পড়েন, পবিত্র আত্মা বিজ্ঞ ও বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়াছে, যিশু তাই বলেছেন, এবং এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। শিশুদের নিকটে প্রকাশ করিয়াছো যাহারা শিখিতে পারে। যদি আপনার কাছে একটি মন থাকে এবং স্বার্থপর মন নয় কিন্তু শিখতে ইচ্ছুক হৃদয়, পবিত্র আত্মা আপনাকে এই বিষয়গুলি শেখাবেন। এখন যদি এটি তুলনা করে, আপনি বলেছেন আপনি কিভাবে জানবেন আপনি সঠিক, ঠিক আছে, এটা শাস্ত্রের বাকি অংশের সঙ্গে তুল্য। যদি আপনি না করেন, আপনার এখানে একটি সমতল দ্বন্দ্ব রয়েছে। এখন আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। এটি মথির শেষ অধ্যায়। আমি এটি একটি ছোট আকারে গ্রহণ করব যাতে আপনারা প্রত্যেকে বাচ্চারা এটি বুঝতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি প্রেমের গল্প পড়েন আর এর পিছনে লেখা রয়েছে আর মরিয়ম এবং যোহন তারপর সুখী ছিলেন, ঠিক আছে, আপনারা ভাববেন কে যোহন ও মরিয়ম যারা সুখী ছিলেন। এখন আপনারা যদি যোহন এবং মরিয়মকে জানতে চান, আপনাদের ভালোভাবে বইয়ের প্রথমে ফিরে যান এবং যোহন এবং মরিয়মকে তা খুঁজে বের করুন। তারপর এখানে ফিরে আসুন এবং খুঁজে বের করুন মরিয়ম কে ছিলেন এবং তিনি কোন পরিবার থেকে এসেছেন, এবং যোহন কে ছিলেন এবং তিনি কোন পরিবার থেকে এসেছেন, এবং তার নাম কি ছিল আর কিভাবে তারা বিবাহিত হয়েছিল, এবং এই বিষয়ে সবকিছু। এটা কি ঠিক? ঠিক আছে, এখানে বাইবেল পড়ার ক্ষেত্রেও একই জিনিস। দেখুন, যিশু কখনো বলেননি তোমরা পিতার নামে, পুত্রের নামে, পবিত্র আত্মার নামে লোকদের বাপ্তিস্ম দিও। যেভাবে ত্রিত্ববাদী লোকেরা বাপ্তিস্ম দেয়, বাইবেলে এর জন্য কোনো বাক্য নেই। তিনি কখনো বলেননি নামগুলিতে, NAMES, নামগুলি পিতা পুত্র এবং পবিত্র আত্মা। তিনি বলেছিলেন নামে, NAME, এক বচন। সেখানে আপনার বাইবেল দেখুন এবং এটি ঠিক কিনা তা খুঁজে বের করুন। মথি 28, নামে, পিতার নামে, পুত্রের নামে নয়, একজন, একের মধ্যে তিন প্রচারক এভাবে বাপ্তিস্ম দেন, পিতার নামে, পুত্রের নামে এবং পবিত্র আত্মার নামে। এটা এমনকি বাইবেলেও নেই। তারপর নামে আপনি বলেছেন, ঠিক আছে, তাহলে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে, তাহলে সেখানে একটি নির্দিষ্ট নাম আছে, ঠিক আছে। পিতা কি একটি নাম? কতজন জানেন যে পিতা একটি নাম নয়, পিতা একটি উপাধি, পুত্র একটি নাম নয়? কতজন জানেন পুত্র একটি নাম নয়? এখানে কতজন পিতা আছেন আপনার হাত উপরে তুলুন, এখানে কতজন পুত্র আছেন আপনার হাত উপরে তুলুন, ঠিক আছে। আপনাদের মধ্যে কার নাম পুত্র, আপনাদের মধ্যে কার পিতা নাম রাখা হয়েছে, ঠিক আছে। পবিত্র আত্মা একটি নাম নয়, পবিত্র আত্মা হলো যা এটি। এখানে কতজন মানুষ আছেন আপনার হাত উপরে তুলুন, দেখুন আপনি সেখানে আছেন। পবিত্র আত্মা হলেন তা যা সে, পিতা পুত্র এবং পবিত্র আত্মা, তাদের কোনটিও একটি নাম নয়, সেখানে কোনো নাম নেই, ঠিক আছে। তাহলে যদি তিনি বলেন পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দেও, আমাদের ফিরে গিয়ে পিতা পুত্র এবং পবিত্র আত্মাকে তা খুঁজে বের করা ভালো। এবার মথিলিখিত সুসমাচারের প্রথম অধ্যায়ে ফিরে আসা যাক। দেখুন এই ব্যক্তি কে ছিলেন, আমাদের কোন নামে বাপ্তিস্ম দেওয়ার কথা, আর আমরা এখন মথি প্রথম অধ্যায় এবং 18 পদ দিয়ে শুরু করছি। মনোযোগ সহকারে পড়ুন আপনারা সকলে। এখন আপনারা যারা প্রশ্নটি করেছেন, আমি এখানে একটি ছোট উদাহরণ দিতে চাই। এখন আমি এখানে তিনটি বিষয় রাখতে যাচ্ছি যাতে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন। দৃষ্টান্ত তৈরি করুন, এই বাইবেল এবং বইগুলি দৃষ্টান্ত তৈরি করার জন্য। ঠিক আছে, আমি চাই আপনারা আমাকে মনোযোগ সহকারে দেখুন এবং প্রত্যেকে এখন আমাকে অনুসরণ করুন। এখন ইনি এখানে পিতা ঈশ্বর, ইনি এখানে পুত্র ঈশ্বর, ইনি এখানে পবিত্র আত্মা ঈশ্বর। এখন কতজন বুঝেছেন আপনারা আমার পরে এটি বলুন, ইনি এখানে কে? পবিত্র আত্মা। ইনি এখানে কে? ইনি এখানে কে? এখন এইভাবে ত্রিত্ববাদীরা সেটি বিশ্বাস করেন। দেখুন, এটি আমাদের বিধর্মী করে তোলে, ঠিক যতটা কাঁচা হতে পারে। ইহুদিরা, এই কারণে আপনি একজন ইহুদির সাথে কিছুই করতে পারবেন না। তিনি বলেছিলেন আপনি ঈশ্বরকে তিন টুকরো করে একজন ইহুদির হাতে দিতে পারেন না, কিন্তু অবশ্যই না, আপনি আমাকেও দিতে পারবেন না। দেখুন না মহাশয়, তিনি এক ঈশ্বর, ঠিক তাই, তিনি ঈশ্বর নন। এখন লক্ষ্য করুন এটা কতটা সহজ। এখন আমরা খুঁজে বের করতে যাচ্ছি, এখন ইনি কে? কেউ এখন কথা বলুন, পুত্র ঈশ্বর, এটা কি ঠিক? ইনি সেই পুত্র, ঠিক আছে, তাহলে তার পিতা হলেন ঈশ্বর, এটা কি ঠিক? কতজন বিশ্বাস করেন যে তার পিতা ঈশ্বর? আপনার হাত উপরে তুলুন। কতজন বিশ্বাস করেন যে ঈশ্বর যীশু খ্রিস্টের পিতা? ঠিক আছে, যীশু খ্রিস্টের জন্ম এই রূপে হইয়াছিল। এখন আমরা পিতা পুত্র এবং পবিত্র আত্মাকে তা খুঁজে বের করতে ফিরে যাচ্ছি। মথি বলেছেন যা নামে বাপ্তিস্ম দিন, দেখুন নাম, এখন নামগুলি নয়, কারণ তারা নামগুলি হতে পারে না, কারণ সেখানে কোনো নাম নেই। যীশু খ্রিস্টের জন্ম এই রূপে হইয়াছিল যখন তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলেন, তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পিতা ঈশ্বর হইতে। বাইবেল কি তা বলে? বাইবেল কি বলে? তাহার গর্ব হইয়াছে পবিত্র আত্মা হইতে। তাহলে এদের মধ্যে কোনটি তার পিতা? এখন বাইবেল বলে যে ইনি তার পিতা, আর যিশু বলেছেন যে ইনি তার পিতা। এখন কে তার পিতা? এখন যদি তার দুইজন পিতা থাকে, এখন এই বিষয় কি? যদি তার দুইজন পিতা থাকে, তবে তিনি একজন অবৈধ সন্তান। এখন আসুন আরো একটু পাঠ করি। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা হইতে হইয়াছে। সেটা কি? পবিত্র আত্মা, ঠিক আছে। কিভাবে পিতা তার পিতা হতে পারেন এবং পবিত্র আত্মা একই সময়ে তার পিতা হতে পারেন? এখন তাহলে তার দুই পিতা ছিল, যদি সেটা ঠিক হয়। না মহাশয়, পবিত্র আত্মা হলেন ঈশ্বর, পবিত্র আত্মা হলেন ঈশ্বর। তাই ঈশ্বর এবং পবিত্র আত্মা একই ব্যক্তি, নতুবা তার দুইজন পিতা ছিল। দেখুন, আমরা কিছুক্ষণ পরে খুঁজে পাই যে যোহন এবং মরিয়ম কে ছিলেন। ঠিক আছে, আমরা খুঁজে পাই যে পিতর এবং মথি একে অপরের বিরোধিতা করার চেষ্টা করছিলেন কিনা। দেখুন, শাস্ত্র স্বয়ং স্ববিরোধী কিনা, এটা হলো আধ্যাত্মিক বোঝার অভাব। সেটা ঠিক, তিনি এই সকল ভাবিতেছেন। আমি এটা নিয়েছি, বিশ পদ, এখন ২১। আর তিনি পুত্র প্রসব করিবেন, এই ব্যক্তি, তাদের মধ্যে কে ছিলেন? এক ব্যক্তি ঈশ্বর। এবং তুমি তাহার নাম রাখিবে কি? কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইমানুয়েল, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর। তাহলে যোহন এবং মরিয়ম কে ছিলেন যারা পরবর্তীতে সুখী ছিলেন? তিনি কে ছিলেন যিনি বলেছিলেন, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাজিত করো? পিতা কে ছিলেন? পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম কি? অবশ্যই এটা ছিল, অবশ্যই। সেখানে কোনো দ্বন্দ্ব নেই, একটুকুও নেই। এটা শুধু শাস্ত্র সোজা করে, তিনি পিতা, পুত্র এবং পবিত্র আত্মা ছিলেন। ঈশ্বর ইমানুয়েল আমাদের সঙ্গে বাস করছিলেন, যিশু নামক দেহে বাস করছিলেন। এখন ওয়ানেস চার্চের একত্বের শিক্ষা, আমি অবশ্যই এর সাথে একমত নই, এই ভেবে যে যিশু একজন, যেমন আপনার আঙ্গুল এক, তার পিতা থাকতে হবে। যদি তার না থাকে, তবে তিনি কিভাবে তার নিজের পিতা হতে পারেন? আর যদি তার পিতা একজন মানুষ হন, যেমন ত্রিত্ববাদীরা বলেন, তাহলে তিনি দুই পিতার দ্বারা অবৈধ জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং আপনারা দেখুন, আপনারা উভয়ই তর্ক করে ভুল করছেন। দেখুন, কিন্তু এর সত্যতা হলো পিতা, পুত্র এবং পবিত্র আত্মা উভয়ই এক ব্যক্তিত্ব, জগৎ থেকে পাপ দূর করার জন্য, মাংসের আবাসে বাস করার জন্য। সেটা একদম ঠিক, ঈশ্বর আমাদের সঙ্গে। এখন অতএব, যখন মতি ২৮:১৯, এখন আপনারা শাস্ত্র অনুসন্ধান করুন, আর যখন আপনি খুঁজে পাবেন যেখানে একজন ব্যক্তি বাইবেলে, এখন এটি নিয়ে ভাবুন, এখন এটি আপনার উপর দিয়ে যেতে দেবেন না, কোথায় বাইবেলে একজন ব্যক্তি পিতা এবং পুত্র এবং পবিত্র আত্মা নামে বাপতিস্ম নিয়েছিলেন। আমার কাছে ফিরে এসে আমাকে বলুন যে আমি একজন ভণ্ড, আর আমি আমার পিঠে একটি চিহ্ন রেখে শহরের মধ্যে দিয়ে হেঁটে যাব। এটা শাস্ত্রে নেই, আদি থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত। কিন্তু বাইবেলের প্রত্যেক ব্যক্তি যীশু খ্রিস্টের নামে বাপতিস্ম নিয়েছিলেন। আপনারা বলেন, এক মিনিট অপেক্ষা করুন, প্রচারক, যোহনের বিষয় কি? তিনি কোনো নামে বাপতিস্ম দেননি। ঠিক আছে, আমরা খুঁজে পাই কি ঘটেছিল। আসুন প্রেরিত ১৯ অধ্যায়ের দিকে ফিরে যাই, সেখানে আমরা যোহনের শিষ্যদের খুঁজে পাই। প্রত্যেক ব্যক্তি যীশু খ্রিস্টের নামে বাপ্তাজিত হয়েছিল। যতক্ষণ না পর্যন্ত আমরা এই দলটিকে এখানে খুঁজে পাই, প্রেরিত ১৯ অধ্যায়ে। আর আসুন এখন পড়া শুরু করি। আর আমরা যোহনের শিষ্যদের খুঁজে পাই, আর ইহা ঘটিল আপোল্লো যে সময়ে, যিনি একজন আইনজীবী ছিলেন, ধর্মান্তরিত হয়েছিলেন, করিন্থে ছিলেন, সে সময় পৌল উত্তর অঞ্চল দিয়া গমন করিয়া ইফিসে আসিলেন, তথায় কয়েকজন শিষ্যের দেখা পাইলেন, তারা যিশুর অনুগামী ছিলেন। আপনারা যদি আগের অধ্যায়টি লক্ষ্য করেন, তারা দুর্দান্ত সময় অতিবাহিত করছিল, তারা চিৎকার করছিল এবং আনন্দ করছিল, এটা সত্য, কতজন তা জানে? আর আকিল্লা ও প্রিস্কিল্লা সভাতে যোগ দিয়েছিলেন, আর পৌল ও শিলকে প্রহার করা হয়েছিল এবং বিবস্ত্র করে কারাগারে পাঠানো হয়েছিল। এটা কি ঠিক? আর এখানে এসে আকিল্লা ও প্রিস্কিল্লাকে দেখতে পেলেন, আর তারা সেখানে আপোলো নামে একজন ব্যাপটিস্ট প্রচারকের দ্বারা পুনর্জাগরণ পেয়েছিলেন, যিনি শাস্ত্র দ্বারা প্রমাণিত করছিলেন যে যীশু খ্রিস্ট। এখন পোল তাকে খুঁজে পান। পোল উত্তর অঞ্চল দিয়ে গমন করিয়া এফিসে আসলেন, তথায় কয়েকজন শিষ্যের দেখা পাইলেন, আর তাহাদিগকে বলিলেন, বিশ্বাসী হইয়া তোমরা কি পবিত্র আত্মা পাইয়াছিলে? এখন প্রিয় ব্যাপটিস্ট বন্ধুরা, যদি এটি আপনাদের ধর্মতত্ত্বের অধীনে থেকে সেই মতকে ছিটকে না দেয়, যখন আপনারা বলেন যে আপনারা যখন বিশ্বাস করেছেন পবিত্র আত্মা পেয়েছেন, কিন্তু পোল এই ব্যাপটিস্টদের জিজ্ঞাসা করতে চেয়েছিলেন, আপনারা যখন বিশ্বাস করেছেন তখন থেকে আপনারা কি পবিত্র আত্মা পেয়েছেন? এখন দেখুন তারা কি বলেছিল। তাহারা তাহাকে কহিল, পবিত্র আত্মা যে আছেন তাহাও আমরা শুনি নাই। তিনি কহিলেন, তবে কিসে? এখন আপনারা যদি এখানে গ্রিক লেক্সিকন অভিধান নিতে চান, এটি আপনাকে দেখাবে কিভাবে আপনাদের বাপ্তিস্ম হয়েছিল, তবে কিসে ব্যাপ্তাজিত হইয়াছিলে? তাহারা তাহাকে কহিল, এখানে যোহনের অধীনে, যোহন আমাদের বাপ্তিস্ম দিয়েছিলেন। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি যদি সেই বাপ্তিস্ম নিয়ে থাকেন, আপনি কি এতে সন্তুষ্ট থাকবেন? সেই একই ব্যক্তি যিনি যীশুকে নদীতে নিয়ে এসেছিলেন এবং যীশু খ্রিস্টকে বাপ্তিস্ম দিয়েছিলেন, সেই একই ব্যক্তি এই লোকদের বাপ্তিস্ম দিয়েছিলেন। এটি একটি ভালো বাপ্তিস্ম, ছিটানো নয়, ঢালা নয়, কিন্তু পুরনো কর্দমাক্ত জর্দনে নিমজ্জিত হয়ে একই স্থানে যীশু বাপ্তিস্ম নিয়েছিলেন, সেটা ভাবুন। পৌল বলেছিলেন, বিশ্বাসী হইয়া তোমরা কি পবিত্র আত্মা পাইয়াছিলে? তারা বলেছিল, পবিত্র আত্মা যে আছেন তাহা আমরা শুনি নাই। তিনি বললেন, কিসে তোমরা বাপ্তাইজিত হইয়াছিলে? তারা বলেছিল, আমরা বাপ্তিস্ম নিয়েছি। কিসে তোমরা বাপ্তাইজিত হইয়াছিলে? যোহনের বাপ্তিস্মে। এখন দেখুন পৌল কি বলেছেন, এখানে দেখুন। আর তিনি তাহাদের কহিলেন, যোহনে, আর তারা, আর তখন পৌল কহিলেন, যোহন মন পরিবর্তনের বাপ্তিস্ম করিতেন, লোকদিগকে বলিতেন, যিনি তাহার পরে আসিবেন তাহাতেই, অর্থাৎ যিশুতে তাহাদিগকে বিশ্বাস করিতে হইবে। দেখুন, যোহন শুধুমাত্র মন পরিবর্তনের জন্য বাপ্তিস্ম দিয়েছিলেন, কিন্তু যিশুর নামে জলে বাপ্তিস্ম পাপমোচনের জন্য। তাহলে প্রায়শ্চিত্ত করা হয়নি, পাপ ক্ষমা করা যেত না। এখন এটা কেবল একটি বিবেকের উত্তর ছিল, যেমন নিয়মের অধীনে লুক 16:16 বলে, ব্যবস্থা ও ভাববাদীগণ যোহন পর্যন্ত সেই অবধি ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারিত হইতেছে। এখন দেখুন, আর দেখুন, আর পৌল কহিলেন, এখন দেখুন, তোমরা কি পাইয়াছিলে? পঞ্চম পদ, আর এ কথা শুনিয়া তাহারা যীশু খ্রিস্টের নামে আবার বাপ্তাইজিত হইল। সেটা ঠিক। তখন এই লোকেরা, প্রেরিত 2 এর লোকেরা যীশুর নামে বাপ্তিস্ম নিয়েছিল, ইহুদিরা যীশুর নামে বাপ্তিস্ম নিয়েছিল, পরজাতীয়রা যীশুর নামে বাপ্তিস্ম নিয়েছিল, আর সমগ্র বাইবেলের প্রত্যেক ব্যক্তি যীশুর নামে বাপ্তিস্ম নিয়েছিলেন। এখন এমন একটি স্থান খুঁজে বের করুন যেখানে অন্য কেউ অন্য কোন উপায়ে বাপ্তিস্ম নিয়েছিল, আর আমি ঠিক এখানে ফিরে যাব এবং আপনাদের দেখাবো যেখানে ক্যাথলিক চার্চ এটা স্বীকার করে আর বলে যে আপনি এর কাছে মাথা নত করুন। আর বলেছেন, সেখানে কিছু প্রোটেস্ট্যান্ট হয়তো রক্ষা পেয়েছে, কারণ তাদের কাছে কয়েকটি ক্যাথলিক মতবাদ রয়েছে, যেমন পিতা, পুত্র এবং পবিত্র আত্মা নামে বাপ্তিস্ম, যে পবিত্র ক্যাথলিক চার্চের কাছে যিশুর নাম থেকে সেই গাম্ভীর্য পরিবর্তন করার অধিকার রয়েছে পিতা, পুত্র এবং পবিত্র আত্মাতে, এবং প্রোটেস্ট্যান্ট চার্চ এটা স্বীকার করে। এটা করে না, আমি বাইবেলের সাথে থাকি, আমি বাইবেল বিশ্বাস করি। আপনারা বলেন, ভাই ব্র্যানহাম, আপনি কি লোকদের বাপ্তিস্ম নেওয়ার অনুজ্ঞা দেন? অবশ্যই, পোল করেছেন এখানে। এখন দেখুন, আসুন গালাতীয় 1:8 প্রবেশ করি এবং পোল কি বলেছেন তা খুঁজে বের করা যাক। তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেহ প্রচার করে বা আমরাই করি, কিংবা স্বর্গ হইতে আগত কোন দূতই করুক, তবে সে সাপগ্রস্ত হোক, সেখানে আপনি, যদি আমরা অথবা একজন স্বর্গদূত আর পৌল একই ব্যক্তি লোকদের পুনরায় বাপ্তিস্ম নেওয়ার জন্য আদেশ দিয়েছিলেন, যাদের আপনার কাছে যা আছে তার চেয়ে অনেক ভালো বাপ্তিস্ম ছিল, আমার ভাই, কারণ যোহন বাপ্তাইজক ছিলেন যিশুর নিজের জ্ঞাতি ভাই, দ্বিতীয় জ্ঞাতি ভাই, জর্দন নদীতে তার নিজের জ্ঞাতি ভাইকে বাপ্তিস্ম দিয়েছিলেন, আর ঘুরে যোহনের শিষ্যদের বাপ্তিস্ম দিয়েছিলেন, আর যিশু বলেছিলেন এটা কাজ করবে না, অথবা পোল এটা বলেছিলেন, এবং পবিত্র আত্মা গ্রহণ করার আগে তাদের যীশু খ্রিস্টের নামে পুনরায় বাপ্তিস্ম নেওয়ার আদেশ দিয়েছিলেন। যখন তারা চিৎকার করেছিল এবং ঈশ্বরের প্রশংসা করেছিল এবং ভালো সময় কাটাচ্ছিল, একটি বড় পুনর্জীবন পেয়েছিল এবং বাইবেল দ্বারা প্রমাণিত করেছিল তাদের ধর্মতত্ত্বের সঙ্গে যে যীশু খ্রিস্ট, কতজন জানেন সেটি সেই শাস্ত্র 18 অধ্যায় অবশ্যই, এটা সেখানে আপনি, তাই এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এখন আমাকে আপনাদের একটি ছোট মূল বক্তব্য দিতে দিন। এখন তিনি কখনো আদেশের বাইরে যাননি, কিন্তু লুক মথিতে 16 অধ্যায় যীশু যখন তারা পাহাড় থেকে নেমে আসেন, তিনি বললেন, মনুষ্যপুত্র কে? এ বিষয়ে লোকে কি বলে? কেহ কেহ বলে আপনি এলিও, আর কেহ কেহ বলে আপনি সেই ভাববাদী, আর কেহ কেহ বলে আপনি ইনি, তিনি। তিনি বললেন, কিন্তু তোমরা কি বলো? পিতর বলেছিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। দেখুন, হে জোনার পুত্র শিমন, ধন্য তুমি জোনার পুত্র, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই। আমেন। দেখুন, এটি আধ্যাত্মিক প্রকাশ হতে হবে। রক্ত এবং মাংস কখনো হেবলকে বলেনি যে সে ভুল, কোইন যে সে ভুল ছিল। কখনো হেবলকে বলেনি যে কোইন ভুল ছিল, কিন্তু এটি একটি প্রকাশ ছিল যা হেবলের কাছে ছিল। এটা রক্ত ছিল। আমরা কয়েক মিনিটের মধ্যে সেই প্রশ্নে আসছি। এটা রক্ত ছিল, ফল নয়, যা আমাদের এদন উদ্যান থেকে বের করে আনে। এটা রক্ত ছিল, আর হেবল আধ্যাত্মিক প্রকাশ দ্বারা ঈশ্বরের কাছ থেকে প্রকাশিত হয়েছিল যে এটা রক্ত ছিল। আর তিনি বিশ্বাসের দ্বারা ইব্রীয় 11:1 বলে, তিনি ঈশ্বরের উদ্দেশ্যে কোইন অপেক্ষা শ্রেষ্ঠ যজ্ঞ উৎসর্গ করিলেন, ঈশ্বর তার যজ্ঞ স্বীকার করেছিলেন। সেখানে এটি দেখুন, তিনি বিশ্বাসের দ্বারা, প্রকাশের দ্বারা এটি উৎসর্গ করেছিলেন। এখন দেখুন, রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, প্রভু যীশুর বিষয়ে প্রকাশ, কিন্তু আমার স্বর্গস্থ পিতা ইহা তোমাদিগকে প্রকাশ করিয়াছেন। আর এই পাথরের উপরে যীশুখ্রিস্টের প্রকাশ, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। এটাই তিনি বলেছেন, আধ্যাত্মিক প্রকাশ। আর আমি বলি, তুমি যে পিতর, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলিন দিব, আর যাহা কিছু, কারণ তোমার কাছে এখানে এবং স্বর্গের মধ্যে একটি আধ্যাত্মিক উন্মুক্ত পথ রয়েছে। রক্ত মাংস, তুমি কখনো সেমিনারিতে যাওনি, তুমি কখনো বিদ্যালয়ে যাওনি, তুমি কখনো ধর্মতত্ত্বের একটি পাঠক্রম নেওনি, কিন্তু তুমি ঈশ্বরের উপর নির্ভর করেছিলে, আর ঈশ্বর তোমার কাছে এটি প্রকাশ করেছেন, আর এটি একেবারে স্পষ্ট শাস্ত্র যা এটিকে একত্রিত করে। আমি বলছি তুমি পিতর, সেটা ঠিক, আর আমি তোমাকে চাবিগুলিন দিব, আর তুমি পৃথিবীতে যাহা বদ্ধ করিবে আমি স্বর্গে তাহা বদ্ধ করিব, তুমি পৃথিবীতে যাহা মুক্ত করিবে আমি স্বর্গে তাহা মুক্ত করিব। আর পিতর পঞ্চাশতমীর দিনে বক্তা ছিলেন, যখন তারা সকলে কথা বলতে ভীত ছিলেন, তখন তিনি কথা বললেন এবং বললেন, হে যিহুদী লোকেরা, হে জেরুসালেম নিবাসী সকলে, তোমরা ইহা জ্ঞাত হও এবং আমার কথায় কর্ণপাত করো, কেননা তোমরা যে অনুমান করিতেছ ইহারা মত্ত তাহা নয়, কারণ এখন বেলা 3 ঘটিকা মাত্র। কিন্তু এটি সেই ঘটনা যাহার কথা জোয়েল ভববাদী দ্বারা উক্ত হইয়াছে, শেষকালে এরূপ হইবে, ঈশ্বর বলিতেছেন, আমি মর্তমাত্রের উপরে আপন আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভববাণী বলিবে, আবার আমার দাসদের উপরে এবং আমার দাসীদের উপরে আমি আমার আত্মা সেচন করিব, আমি উপরে আকাশে নানা অদ্ভুত লক্ষণ এবং নিচে পৃথিবীতে নানান চিহ্ন ধূম বাষ্প দেখাইব। এমন হবে প্রভুর সেই মহৎ ও প্রসিদ্ধ দিনের আগমনের পূর্বে, যে কেহ প্রভুর নামে ডাকিবে সেই পরিত্রাণ পাইবে। সেখানে এটি, ও আমার, সেই পিতৃকুলপতি দাউদের বিষয়ে আমি তোমাদিগকে মুক্ত কণ্ঠে বলিতে পারি যে তিনি বলেছিলেন, তিনি প্রাণত্যাগ করিয়াছেন এবং কবর প্রাপ্ত হইয়াছেন, আর তাহার কবর আজ পর্যন্ত আমাদের নিকটে রহিয়াছে। অতএব একজন ভাববাদী হয়ে তিনি দেখেছিলেন, পূর্বে দেখেছিলেন তাকে ঈশ্বর দক্ষিণ হস্ত দ্বারা উচ্চকৃত হতে, আর আমি এই বিষয়ে সাক্ষী। তাছাড়াও আমার দেহ আশায় বিশ্রাম নেবে, কারণ তিনি আমার আত্মাকে পাতালে পরিত্যাগ করেন নাই, তাহার পবিত্রজন মাংসের ক্ষয় দেখিবে না। আর দাউদ উভয়ই মারা গেছেন, তিনি বলেছিলেন এবং কবর প্রাপ্ত হইয়াছেন, আর তাহার কবর আজ পর্যন্ত আমাদের নিকটে হইয়াছে। কিন্তু একজন ভাববাদী হয়ে তিনি সেই ধার্মিকের আগমন পূর্বে দেখেছিলেন, যাহাকে ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয়ই করেছেন। ও আমার, সেখানে আপনার শাস্ত্র রয়েছে, ব্যাপারটা সেখানেই আছে। এটাই এখন আমরা এখানে খুঁজে পাই, তাহলে সঠিক পথ এবং প্রকৃত পথ এবং একমাত্র পথ যা কখনো নির্ধারিত করা হয়েছিল। আর পিতরের কাছে চাবিগুলি ছিল, আর যেদিন তিনি প্রচার করেছিলেন তারা বলেছিল। এখন দেখুন, এখানে প্রথম মণ্ডলী, আপনারা ক্যাথলিকরা এটা শুনুন, আপনারা ক্যাম্পবেলাইটরা এটা শুনুন, আপনারা ব্যাপটিস্ট এবং ম্যাথডিস্টরা এটা শুনুন, আর আপনারা প্যান্টিকোস্টালরা এটা শুনুন, চার্চ অব গড, নাজারিনস, পিলগ্রিম হোলিনেস এটা শুনুন। পিতরের কাছে চাবিগুলি ছিল, আর তার কাছে কর্তৃত্ব ছিল, অথবা যিশু মিথ্যা বলেছিলেন, আর মিথ্যা বলা তার পক্ষে অসম্ভব। দুইটি অপরিবর্তনীয় বিষয়, ঈশ্বরের পক্ষে মিথ্যা বলা অসম্ভব। তার কাছে চাবিগুলি ছিল, যিশু তাকে চাবিগুলি দিয়েছেন, যখন তিনি তৃতীয় দিনে এভাবে পুনরুত্থিত হন, তার কাছে মৃত্যু এবং নরকের চাবি ছিল, কিন্তু রাজ্যের চাবিগুলি ছিল না, পিতরের কাছে সেগুলি ছিল। এটা একদম ঠিক। আর এখন দেখুন, পিতর আপনার পাশে চাবিগুলি ঝুলছে, আর আপনি প্রচার করছেন। প্রশ্ন আসে, নতুন মণ্ডলীর প্রথম ধর্মান্তরিত ব্যক্তিরা, প্রাথমিক খ্রিস্টান চার্চ, এখন ক্যাথলিক, এখন ব্যাপটিস্ট, ম্যাথডিস্ট, প্রেসবিটেরিয়ান, আপনারা কি নতুন চার্চের মতবাদে আছেন? আপনার যদি থাকেন তা খুঁজে বের করুন। ভাতৃগণ, আমরা কি করিব? পিতর উঠে দাঁড়িয়ে বললেন, মন ফিরাও তোমরা প্রত্যেকে, দেখো বালক, আপনি যেভাবে চাবিগুলি এখানে রাখবেন, খ্রিস্ট এটা স্বর্গে রাখবেন। মন ফিরাও তোমরা প্রত্যেকে, যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, এইভাবে আপনারা এতে প্রবেশ করবেন, তোমাদের পাপমোচনের নিমিত্তে, তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। চাবিগুলি এখানে ক্লিক করে, আর এটি সেখানে ক্লিক করে। এই কারণেই যোহনের শিষ্যদের আসতে হয়েছিল এবং যীশু খ্রিস্টের নামে পুনরায় বাপ্তিস্ম নিতে হয়েছিল। তারা স্বর্গে যাওয়ার আগে, পবিত্র আত্মা পাওয়ার আগে, তিনি তার বাক্য রেখেছিলেন। তাই এটা এখন আপনাকে বিভ্রান্ত করবে না, তাই না? দেখুন, অবশ্যই মথি 28:19 পদটি উপাধি ছিল, নাম নয়। ঠিক আছে, আমাদের আর কত সময় আছে? আমরা কি আরো 15 মিনিট সময় নিতে পারি আরো কয়েকটি প্রশ্নের দ্রুত উত্তর দেওয়ার জন্য? আমরা কি পারি? ঠিক আছে, আমরা তাড়াতাড়ি করব। আমার কাছে এখানে নিচে দুটি আছে, আমি দ্রুত এর সঙ্গে নিতে চেয়েছিলাম, যদি আমি করতে পারি। তারপর আমি রবিবার সকালে বাকিগুলি নিতে পারি। কোয়েন কি সর্পের বংশধর ছিল? এটি একটি ভালো প্রশ্ন। যদি তাই হয়, কেন হবা গর্ভধারণ করেননি যতক্ষণ না আদম তার পরিচয় নেন? পরের প্রশ্নটি একইভাবে, এটা কি একটি বাস্তবিক বৃক্ষ ছিল যার ফল হবা খেয়েছিলেন? সে দেখলো যে এটা খাবারের জন্য উত্তম। ঠিক আছে ভাই বোন, তিনি যেই হন না কেন, আসুন আদিতে ফিরে যাই এবং এখানে কিছু খুঁজে বের করা যাক। আসুন আদিপুস্তক 3:8 যাই যদি আপনারা চান। ঠিক আছে, আর এখন মনোযোগ দিয়ে শুনুন। এখন আমি গল্পটি নিয়ে আসব। এটি ছিল শুদ্ধ এবং পবিত্র, কোনো পাপ ছিল না বা কোনো অপবিত্রতা ছিল না। এখন আমি আপনার এই প্রথম প্রশ্নটি প্রথমে নিব। জীবনের বৃক্ষ উদ্যানের মাঝখানে, বৃক্ষের মাঝে, বৃক্ষটি ছিল নারী। এখন আমি শাস্ত্র দ্বারা আপনার কাছে এটি প্রমাণ করব, যদি আপনি কয়েক মিনিট ধৈর্য ধরেন। আমরা প্রথমে জানতে পারব সে কি, সে আদমকে জানার আগে গর্ভবতী হয়েছিল কিনা অথবা আগে। শুনুন, পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন, তিনি দিবাবসানে উদ্যানে গমনাগমন করিতেছিলেন। তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষ সমূহের মধ্যে লুকাইলেন। তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিলেন, তুমি কোথায়? তিনি কহিলেন, আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম, কারণ আমি উলঙ্গ। এখন সে জানত না যে আগের দিন কিছু ঘটেছিল, কিছু তার কাছে প্রকাশ করেছিল যে সে নগ্ন ছিল, তাই আপনাকে লুকাইয়াছি। তিনি কহিলেন, তুমি যে উলঙ্গ ইহা তোমাকে কে বলিল? তুমি কি সেই বৃক্ষের ফল ভোজন করিয়াছ? বৃক্ষের ফল খাওয়ার ফলে সে উলঙ্গতা বুঝতে পারে? যেমন আমি প্রায়শই বলেছি, এটি কোনো রসিকতা নয়। আমি এটি একটি রসিকতার জন্য বলছি না, কিন্তু যদি আপেল খাওয়ার ফলে মহিলারা বুঝতে পারে যে তারা নগ্ন, তাহলে আমাদের আবার আপেল পরিবেশন করা ভালো। দেখুন, এটা নগ্ন ছিল না, এটি একটি বৃক্ষ। একটি আপেল ছিল না, এটি যৌনতা ছিল। দেখুন, যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম, তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? তাহাতে আদম কহিলেন, তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ, সে আমাকে এই বৃক্ষের ফল দিয়াছিল, তাই খাইয়াছি। তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে কহিলেন, তুমি এ কি করিলে? নারী কহিলেন, সর্প আমাকে ভুলাইয়াছিল, সর্প আমাকে ভুলাইয়াছিল, তাই খাইয়াছি। সে গর্ভধারণের অনেক আগে, দেখুন, আদমের দ্বারা আদম তার পরিচয় নিয়েছিলেন, আর তিনি গর্ভবতী হন এবং প্রসব করেন এবং হেবলকে প্রসব করেন। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, শুধু একটি আক্ষরিক দৃষ্টিকোণ থেকে, এখন আপনাদের প্রমাণ করার জন্য যে তিনি বৃক্ষ ছিলেন, প্রতিটি মহিলা একটি ফলের বৃক্ষ, এটা কতজন জানেন? আপনি কি আপনার মায়ের ফল নন? অবশ্যই আপনি। আর ফলের মাঝে অথবা বৃক্ষের মাঝে সেই ফল যা সে স্পর্শ করে না। আপনারা যদি লক্ষ্য করেন, যিশু কি জীবন বৃক্ষ ছিলেন না? তিনি কি মথিলিখিত সুষমাচারে প্রতিশ্রুতি দেননি অথবা যোহনলিখিত সুষমাচারে 6 অধ্যায়ে, আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামি আসিয়াছে? যদি একজন পুরুষ নারী হইতে খাদ্য গ্রহণ করে, আর দেখুন, জন্মের মধ্যে দিয়ে নারীর দ্বারা আমরা সবাই মারা যাই, কারণ আমরা নারীর জন্মের মাধ্যমে মৃত্যুর অধীন, এটা কি ঠিক? পুরুষের জন্মের মাধ্যমে আমরা সবাই চিরকাল বেঁচে থাকি। নারী মৃত্যু বৃক্ষ, পুরুষ জীবন বৃক্ষ, কারণ নারী তার মধ্যে জীবন বহন করে না। সেটা একদম ঠিক, সেই জীবনের জীবাণু পুরুষের থেকে বেরিয়ে আসে সঠিকভাবে, নারীর মধ্যে যায়, আর নারী একটি অন্ডস্ফুটন স্থান ছাড়া আর কিছুই নয়, আর শিশুটি সংযুক্ত নয় শুধুমাত্র নাভির দ্বারা। মায়ের রক্তের এক বিন্দু শিশুর মধ্যে নেই, তার রক্তে জন্মগ্রহণ করেছে কিন্তু শিশুর মধ্যে একটি কণাও নেই, অথবা ডাক্তারের বই পড়ুন অথবা আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন, আপনি দেখতে পাবেন এটা সেখানে নেই না মহাশয়, এর একটি কণাও নেই, সে শুধু ডিম্বাণু, এটাই সব। আর জীবন পুরুষের কাছ থেকে আসে, এটি একটি সুন্দর ধরন যা দেখানোর জন্য যে নারীর মাধ্যমে, প্রাকৃতিক জন্মের মাধ্যমে আমাদের সবাইকে মরতে হবে, কারণ আমরা শুরু করার জন্য মৃত, এবং শুধুমাত্র পুরুষ খ্রিস্ট যিশুর মাধ্যমে আমরা বাঁচতে পারি। আর সেখানে এদন উদ্যানে দুটি বৃক্ষ রয়েছে, আপনারা কি এটা দেখতে পাচ্ছেন না? আর দেখুন, আর সেই দিন এই বৃক্ষটির পাহারায় একজন কুরুপ দূত ছিলেন, যেন তারা যদি কখনো সেই জীবন বৃক্ষের স্বাদ গ্রহণ করে তারা সকলেই চিরকাল বেঁচে থাকবে। সেটা কতজন জানেন? তারা সবাই চিরকাল বেঁচে থাকবে। আর প্রথমবার তারা এর স্বাদ গ্রহণ করার দূত বললেন, আমরা এটা রক্ষা করব। আর তারা পূর্ব দিকে সেই তেজময় খড়গ নিয়ে কুরুপ দূতদেরকে রক্ষা করার জন্য সেখানে রেখেছিলেন। তারা এটিকে পূর্বে নিয়ে যায় এবং তেজময় খড়গ দিয়ে সেই বৃক্ষটিকে পাহারা দেয়, যাতে তারা এই বৃক্ষটি নেওয়ার জন্য প্রবেশ করতে না পারে। আর যখন যিশু আসেন, তিনি বলেছিলেন, আমি সেই জীবন্ত খাদ্য, কেহ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। সেখানে আপনার বৃক্ষ রয়েছে, সেখানে আপনার নারী, সেখানে আপনার যৌনতা যা মৃত্যু নিয়ে আসে, যৌন আকাঙ্ক্ষা, যেমন নিশ্চিত তার দ্বারা মৃত্যুও আছে। আর আধ্যাত্মিক জন্ম যতটা নিশ্চিত, সেখানে অনন্ত জীবন আছে। মৃত্যু একজন নারীর দ্বারা জন্মের মাধ্যমে আসে, আর জীবন একজন পুরুষের দ্বারা জন্মের মাধ্যমে আসে। আমেন। সেখানে এটি, এখন কোইনে ফিরে যাওয়া যাক। আপনি কি আমাকে বলতে পারেন সেই আত্মা এবং সেই নিচতা কোথা থেকে এসেছে? যদি কোইন, দেখুন, যদি কোইন আদমের পুত্র হতেন, তিনি ঈশ্বরের পুত্র ছিলেন, তাহলে সেই মন্দ কোথা থেকে এসেছে? প্রথম বিষয়, যখন সে জন্মগ্রহণ করেছিল, সে ঘৃণা করেছিল, সে একজন খুনি ছিল, সে ঈর্ষান্বিত ছিল। আর এখন তার পিতার স্বভাব নিন, আদিতে, একেবারে আদিতে, লুসিফার। আর সে আদিতে ছিল, সে মিখাইলের প্রতি ঈর্ষান্বিত ছিল, যা পুরো সমস্যা শুরু করেছিল। সেটা কতজন জানেন? আর কোইন তার পিতার স্বভাব ছিল যে সে তার ভাইয়ের প্রতি ঈর্ষান্বিত হয়ে তাকে হত্যা করেছিল। সেই বিশুদ্ধ প্রকৃতি সেই বিশুদ্ধ স্রোত থেকে বেরিয়ে আসতে পারেনি, এটা এই বিকৃত স্রোত থেকে বেরিয়ে আসতে হয়েছিল। আর কোইনকে লক্ষ্য করুন, তার জন্মের সাথে সাথে, আর তখন তারপরে হেবলের জন্ম হয়, তারপর তিনি আদমের দ্বারা গর্ভবতী হন, আর তিনি তার পরিচয় নিলে, সে পুত্র হেবলকে জন্ম দেয়। আর হেবল ছিলেন খ্রিস্টের এক প্রকার। আর যখন হেবলকে হত্যা করা হয়, সে তার স্থান গ্রহণ করেন, মৃত্যু, সমাধি এবং খ্রিস্টের পুনরুত্থান ধরনে। কিন্তু এখন কোইন উপাসনা করেছিল তার সমস্ত জাগতিক কাজ, ঠিক যেমন আজ জাগতিক মণ্ডলী তার গির্জায় যায়, তারা উপাসনা করে। কোইন উপাসনা করত, সে অধার্মিক ছিল না, সে সাম্যবাদী ছিল না, কোইন বিশ্বাসী ছিল, সে ঈশ্বরের কাছে গিয়েছিল, সে একটি বেদী তৈরি করেছিল। হেবল যে সমস্ত ধর্মীয় কাজ করেছিলেন তা করেছিল, কিন্তু ঈশ্বরের ইচ্ছার আধ্যাত্মিক প্রকাশ তার কাছে ছিল না। সদাপ্রভুর নাম ধন্য হোক। সেখানে এটি, আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? তার কাছে আধ্যাত্মিক প্রকাশ ছিল না। আর আজ মণ্ডলীর এটাই সমস্যা। আর যিশু বলেছিলেন যে তিনি সেই আধ্যাত্মিক প্রকাশের উপর তার মণ্ডলী নির্মাণ করবেন। আপনারা কি এটা বুঝতে পেরেছেন? ও আমার, আপনাদের চোখ এখন খুলতে পারে। দেখুন, আধ্যাত্মিক প্রকাশ, কোইন আসে, সে একটি বেদী নির্মাণ করে, সে উপাসনা করে, সে বলিদান নিয়ে আসে, সে নতজানু হয়েছিল, সে ঈশ্বরের প্রশংসা করেছিল, সে ঈশ্বরের উপাসনা করত, সে সমস্ত ধর্মীয় কাজ করেছিল যা হেবল করেছিলেন। আর ঈশ্বর তাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তার কাছে আধ্যাত্মিক প্রকাশ ছিল না। কোইনের সেই একই ধারা অনুসরণ করুন, জাহাজ পর্যন্ত, জাহাজ থেকে ইসরায়েলে, ইসরায়েল থেকে যিশুতে, এবং যিশু থেকে আজ অবধি। আর দেখুন, যদি সেই জাগতিক মৌলিক মণ্ডলী কঠোর এবং অনমনীয় পণ্ডিতপূর্ণ, আমি বলতে চাচ্ছি যে পুরুষদের কাছে শাস্ত্র আছে, যারা সমস্ত শিক্ষা এবং ধর্মতত্ত্ব জানেন, তারা এটা ব্যাখ্যা করতে পারেন ঠিক এইভাবে, কিন্তু আধ্যাত্মিক প্রকাশ ছাড়াই। সেটা ঠিক, এটাই কোইনের শিক্ষা। বাইবেল বলে, ধিক তাহাদিগকে, কারণ তাহারা কোইনের পথে চলিয়া গিয়াছে, বিলিয়ামের ভ্রান্তিতে গমন করিয়াছে এবং কোরাহের প্রতিবাদে বিনষ্ট হইয়াছে। একই পুস্তক যিহুদা, তিনি বলেছেন তারা এই দণ্ডের জন্য পূর্ব নির্ধারিত ছিল, অবশ্যই তারা। দেখুন, বিলিয়াম কি ছিল? সে একজন বিশপ ছিল, সে সমস্ত মণ্ডলের উপরে ছিল, সে সেখানে আসে ঠিক যতটা সে মৌলিক হতে পারে, সে উৎসর্গ করেছিল। তাকে দেখুন, সেখানে খ্যাতি সম্পন্ন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাদের মহান খ্যাতি সম্পন্ন ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে। আর তারা অবিশ্বাসী ছিল না, তারা বিশ্বাসী ছিল। সেই মোয়াবের গোষ্ঠী লোটের কন্যা থেকে বেরিয়ে এসেছিল, লোটের কন্যা যিনি তার পিতার সঙ্গে থাকতেন এবং গর্ভবতী হন এবং একটি সন্তানের জন্ম দেন, আর সেই শিশুটি মোয়াব বংশের জন্ম দেয়। আর তারা একটি বড় ধর্ম সম্প্রদায় ছিল। বিশাল প্রস্ফুটিত মানুষ আর তাদের রাজকুমার, রাজা এবং খ্যাতি সম্পন্ন ব্যক্তি ছিল, তাদের বিশপ এবং কার্ডিনাল এবং সবকিছু ছিল। আর এখানে পবিত্র গড়ানোর একদল আসে, অন্য দল ইসরায়েল, একটি ছোট দল যা ছিল অধর্ম সম্প্রদায়, আন্তধর্ম সম্প্রদায়। আর মানচিত্রে যা যা করার ছিল তা তারা করেছিল, খারাপও। কিন্তু এটা কি ছিল? তাদের কাছে আধ্যাত্মিক প্রকাশ ছিল, আর ঈশ্বর তাদের সঙ্গে আগুনের স্তম্ভে ছিলেন। ও, আমি জানি তাদের কাছে জাগতিক বিষয় ছিল, আর লোকেরা বলেছিল এরকম একগুচ্ছ পশ্চাৎপদ তাদের বের করে দেওয়া ছাড়া আর কিছু করা নেই। কিন্তু তাদের কাছে আধ্যাত্মিক প্রকাশ ছিল এবং তাদের একটি প্রহত প্রস্তর ছিল, তাদের কাছে একটি পিতলের সর্প ছিল, তাদের সঙ্গে একটি আগুনের স্তম্ভ ছিল। হালেলুইয়া! আমি জানি আপনারা মনে করেন আমি উত্তেজিত, কিন্তু আমি নই, আমি শুধু ভালো অনুভব করছি। লক্ষ্য করুন, যখন আমি ভাবি সেই একই ঈশ্বর আজ আমাদের সঙ্গে বাস করেন, এটা এখনো বাক্যের আধ্যাত্মিক প্রকাশ, অবশ্যই এটা চিরন্তন সঠিক। সদাপ্রভুর নাম ধন্য হোক। হ্যাঁ মহাশয়, এখানে তাকে সেখানে দাঁড় করিয়েছিল সেই মৌলিক, তাদের একদল ব্যাপটিস্ট এবং প্রেসবিটেরিয়ান পাহাড়ের উপর দাঁড়িয়েছিল, আর সেখানে তাদের বিশপকে নিয়ে আসে, আর তারা ঠিক যেমন ধার্মিক ছিল এবং একই ধরনের ধর্ম, তারা একই ঈশ্বরের উপাসনা করত। তারা বলেছিল সেখানে নিচে সেই আবর্জনার দলটির দিকে দেখুন, কেন তাদের কোনো ধর্ম সম্প্রদায় নেই, তারা একদল কম্পমান হট্টগোলকারী, পবিত্র রোলার ছাড়া আর কিছুই নয়। এটা কি ঠিক? ঠিক তারা তা ছিল। আপনি যদি বিশ্বাস না করেন যে তারা পবিত্র রোলার ছিল, তাহলে আদি পুস্তকে ফিরে যান এবং খুঁজে বের করুন যখন তারা অতিক্রম করেছিল আর একটি অলৌকিক কাজ সম্পাদিত হয়েছিল, আর মরিয়ম একটি খঞ্জনি ধরে তটে এটি বাজালেন, আত্মায় নেচে আর মসি আত্মায় গান গাইলেন। যদি এটি একটি গুচ্ছ না হয় যাকে আমরা মুক্ত বলে থাকি, পবিত্র রোলার, আমি জানি না গান গাওয়া, লাফানো এবং প্রশংসা করা কি। আর সব সময় জাতিরা তাদের ঘৃণা করেছিল, কিন্তু ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন, তাদের কাছে আধ্যাত্মিক প্রকাশ ছিল, আগুনের সেই স্তম্ভটি অনুসরণ করছিল। আর মোয়াব বলল, এখন এখানে দেখুন, আমরা সমস্ত কার্ডিনাল এবং সমস্ত বিশপকে ডাকব এবং সমস্ত প্রেসবিটার, তাদের এখান থেকে বের করে নিয়ে আসুন, আমরা এই বিষয়ে কিছু করব, কারণ আমরা একটি ধর্মীয় জাতি, আমরা সেই নীতির প্রচারককে আমাদের উত্তম ধর্ম সম্প্রদায়ের মধ্যে মিশে যেতে দেব না। আর তাই তারা তাদের সেখানে নিয়ে আসে, আর তারা ১২টি বেদী নির্মাণ করে। ইসরায়েলের ঠিক এটাই ছিল, ১২টি বেদী, আর তার উপর ১২টি বলি সার রেখে দেয়, ঠিক যা ইসরায়েলের ছিল, ঈশ্বর যা চেয়েছিলেন। তারা তার উপর ১২টি মেষ রাখলো, প্রভু যীশু খ্রিস্টের আগমনকে প্রতিনিধিত্ব করে, উভয় স্থানে ১২টি মেষ। সকল খ্যাতি সম্পন্ন ব্যক্তিরা, বিশপরা এবং সকলে চারপাশে দাঁড়িয়েছিল, তারা যজ্ঞ প্রজ্বলন করেছিল, তারা প্রার্থনা করেছিল, তারা জিহোবার কাছে হাত তুলে বলেছিল, জিহোবা আমাদের কথা শুনুন। তারা কি করার চেষ্টা করছিল? আর তাদের বিলিয়াম এভাবে এগিয়ে গেল, আর আত্মা তার উপর নেমে আসে, অবশ্যই, কিন্তু সে একজন জাগতিক ছিল। আত্মা একজন ভণ্ডের উপর পতিত হতে পারে, বাইবেল বলে, আপনারা আমাকে এই বিষয়ে উপদেশ দিতে শুনেছেন, এখন বৃষ্টি ধার্মিক ও অধার্মিক গণের উপর বর্ষিত হয়, কিন্তু এটিকে বাক্যের সঙ্গে তুল্য হতে হবে, সেখানেই আপনি এটি পাবেন। তারপর যখন সে করল, যখন আত্মা তার উপর সত্য বলেছিলেন, সে ইসরায়েলকে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে ইসরায়েলকে আশীর্বাদ করেছিল। এখন যদি ঈশ্বর শুধু একটি সুন্দর গির্জাকে এবং একজন সুন্দর বিশপকে এবং একজন চমৎকার পালককে সম্মান করেন, একদল পণ্ডিত লোক, তিনি সেই বলিদান স্বীকার করতে বাধ্য ছিলেন, কারণ সে ইসরায়েলের মতো মৌলিকভাবে ঠিক ছিল, কিন্তু তার কাছে বাক্য এবং ঈশ্বরের ইচ্ছার আধ্যাত্মিক প্রকাশ ছিল না। সেখানে এটাই আজ পার্থক্য। যিশুর দিকে তাকান, তারা বলেছিল সেই লোকটির থেকে দূরে থাকো, আমরা জানি সে একজন সমরীয়, সে পাগল, তুমি কি আমাদের শেখাবে? ঠিক আছে, তুমি ব্যভিচারে জন্মগ্রহণ করেছো, তুমি একটি অবৈধ সন্তান ছাড়া আর কিছুই ছিলে না, তোমার পিতাকে বলো ঈশ্বর তোমার পিতা, হে ধর্ম নিন্দাকারী, কেন তুমি আমাদের বলতে চাও? আমরা প্রচারক হয়েছি, আমরা বিশপ হয়েছি, আমাদের প্রো 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 পিতামহগণ প্রচারক এবং বিশপ ছিলেন, আমরা মণ্ডলীতে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি, আমরা সর্বোচ্চ সেমিনারির মধ্যে দিয়ে এসেছি, আমরা বাক্যের প্রতিটি শব্দ জানি, আর তুমি আমাদের শেখানোর চেষ্টা করছো? তুমি কি কখনো কোথাও স্কুলে গিয়েছিলে? তুমি এই শিক্ষা কোথায় পেয়েছো? তিনি বলেছিলেন, তোমাদের পিতা শয়তান, যিশু বলেছিলেন। তাদের মধ্যে কোনো চিহ্ন ও আশ্চর্য চিহ্ন ছিল না, তাদের মধ্যে কোনো ঐশ্বরিক আরোগ্যকরণ এবং বিষয়গুলি ছিল না, তাদের মধ্যে কোনো আশীর্বাদ ছিল না, কিন্তু যিশু সম্পূর্ণরূপে শাস্ত্রের আধ্যাত্মিক প্রকাশ ছিলেন। তারা বলেছিল, কেন এমন অমুক অমুক লেখা আছে? আর যিশু বলেছিলেন, হ্যাঁ, এবং এমনও লেখা আছে, কিন্তু ঈশ্বর তার চিহ্ন দ্বারা তার ব্যক্তিকে প্রমাণিত করেছিলেন। পিতর একই বলেছিলেন, প্রেরিত ২ এ তিনি বলেছেন, হে ইসরায়েলীরা, নাসরিত যিশু তোমাদের নিকটে ঈশ্বর কর্তৃক প্রমাণিত মনুষ্য, পরাক্রম কার্য, অদ্ভুত লক্ষণ ও চিহ্ন সমূহ দ্বারা ঈশ্বর তোমাদের মধ্যে এই সকল কার্য করিয়াছেন, যেমন তোমরা নিজেরাই জানো। সেখানে এটি সেই ব্যক্তি পূর্বজ্ঞান অনুসারে মহাসভা পরিষদ দ্বারা সেখানে সমর্পিত হইলেন, কিন্তু ঈশ্বরের পূর্বজ্ঞান দ্বারা ঈশ্বর তাকে এই মৃত্যুর জন্য পূর্ব নির্ধারিত করেছিলেন। তোমরা তাহাকে অধার্মীদের হস্তে সমর্পিত করিয়াছিলে, তোমরা জীবনের রাজকুমারকে ক্রুশে দিয়া বধ করিয়াছিলে, যাহাকে ঈশ্বর মৃত্যু যন্ত্রণা মুক্ত করিয়া উঠাইয়াছেন, আর আমরা ইহার সাক্ষী। কি একজন প্রচারক, তিনি নিজের নামেও স্বাক্ষর করতে পারেননি, কিন্তু তিনি ঈশ্বরকে জানতেন। তারা বলেছিল যে তারা তার প্রতি লক্ষ্য করেছিলেন, কারণ ইনি যীশুর সঙ্গে ছিলেন। অবশ্যই এটি একটি আধ্যাত্মিক প্রকাশ। ও আমার, এখন সেখানে এটি কোয়েন ঠিক সেই সারিতে ছিল, সে জাগতিক মণ্ডলী আজ একই সারিতে আছে। আধ্যাত্মিক মণ্ডলীর কাছে এখনো আগুনের স্তম্ভ রয়েছে, এখনো সেই চিহ্ন রয়েছে, বিস্ময় রয়েছে, এখনো একই খ্রিস্ট রয়েছেন, যা মৃত্যু বরণকারী মেষ শাবক থেকে শুরু করে এদন উদ্যানে মেষ শাবকের দ্বিতীয় আগমন পর্যন্ত প্রমাণিত করে। একেবারে কাল, আজ এবং অনন্তকাল সেই একই। আর কোয়িনের সেই শাড়ি ধার্মিক এবং পালিশ করা এবং পাণ্ডিত্যপূর্ণ ঠিক একইভাবে চলে এসেছে, ঠিক একইভাবে প্রতিদিন একইভাবে। সমালোচক ও তারণাকারী কোয়িন যেমন হেবলের সঙ্গে ছিল, আজও তারা তাই, আর সবসময় ছিল এবং সবসময় থাকবে জাগতিক অবিশ্বাসীর দল। সেটা ঠিক। এখন আদিপুস্তক 3:8, আর আমি এখানে কুড়িও রেখেছি, আমি কিছুক্ষণ আগে দেখছিলাম। পরে আদম আপন স্ত্রীর নাম হওয়া রাখিলেন, কেননা তিনি জীবিত সকলের মাতা হইলেন। দেখুন, এই প্রতারণাটি ইতিমধ্যে সংগঠিত হওয়ার পরে কোয়িন ছিল। এখন অপেক্ষা করুন, আপনারা বলেন কেমন করে একটি সর্প। কিন্তু ভাই, এখানে দেখুন, বাইবেল বলে না যে সে একটি সর্প ছিল। বাইবেল বলে সে ভূচর পশুদের মধ্যে সর্বাপেক্ষা খল ছিল। সে সরীসৃপ ছিল না, সে একটি পশু ছিল, সে একটি। আর সেখানে, আর আমাকে আপনাদের মধ্যে এটি একটি ছোট চিহ্ন হিসেবে আপনাদের দিতে দিন, যদি আপনি চান। সেখানে বিজ্ঞান সব মিশে গেছে। তারা একজন মানুষের সবচেয়ে কাছের জিনিসটি খুঁজে পায়, তা হলো একটি শিম্পাঞ্জি। সেটা কতজন জানেন? ঠিক এর মাঝে কিছু আছে। তারা শিম্পাঞ্জির হাড়কে মানুষের হাড়ের সাথে মিলিত করতে পারে না, তবুও এটি সবচেয়ে কাছের জিনিস। তারা তাকে ব্যাঙ্গাচি থেকে নিয়ে আসতে পারে, তারা তাকে একটি ব্যাঙ্গাচি থেকে টেনে আনতে পারে, তারা তাকে পশু এবং প্রতিটি প্রাণীর কাছে নিয়ে আসতে পারে, তারা তাকে একটি ভাল্লুকের কাছে নিয়ে আসতে পারে। আপনি একটি ভাল্লুক নিন এবং এর চামড়া টেনে খুলুন, এটি একটি মহিলার মতো, ঠিক একই জিনিস। তাকে এবং সবকিছু নিয়ে যান, তাদের সেখানে দাঁড় করান, আর সেই মহিলাকে এভাবে দাঁড় করান, এটি একটি ভাল্লুকের মতোই, পা একইভাবে বেরিয়ে আসে আর হাত এভাবে বেরিয়ে আসে, ঠিক একজন মানুষের মতো। কিন্তু একটি শিম্পাঞ্জি তার চেয়ে কাছে আসে, এটা প্রায়, কিন্তু তারা এটি খুঁজে পাচ্ছেন না। এখানে একটি ছোট গোপনীয়তা আছে, যদি আপনারা এটি জানতে চান। আপনারা জানেন এটা কোথায় আছে? এটা তাদের কাছ থেকে লুকানো রয়েছে। তারা যে সমস্ত হাড় চায় তা খনন করতে পারে, তারা খনন করতে পারে, ভাস্কররা খনন করতে পারে, আর বিজ্ঞান এবং কালানুক্রম বিজ্ঞানী পারমাণবিক পরিমাপ দিয়ে সময়ের দাঁড়িপাল্লা পরিমাপ করতে পারেন, কিন্তু তারা কখনোই এটি ধরতে পারবেন না, কারণ সেটি সর্প ছিল যা প্রায় মানুষের মতো ছিল। পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে অধিক নিকটে, আর ঈশ্বর তাকে অভিশাপ দিয়েছিলেন এবং তাকে তার বুকে হাঁটতে দেন, আর তাকে নিচে একটি সাপে পরিণত করেন, যার সাথে মানুষের সাদৃশ্য নেই। এখন শুধু আপনাদের মাথা আছড়ান সেই বিজ্ঞানীরা, আর তাদের কিছু সময়ের জন্য এটি নিতে দিন। কিন্তু বাইবেল ঘোষণা করে যে সে ভূচর পশুদের মধ্যে সর্বাপেক্ষা খল ছিল। সেটা ঠিক, সে ছিল সেই সংযোগ যা মানুষ এবং বানরের মধ্যে দাঁড়িয়েছিল, আর ঈশ্বর সে যা করেছিল তার কারণে তাকে বুকে হাঁটতে অভিশাপ দিয়েছিলেন। সে এই মহিলাকে প্রতারিত করেছিল, আর হবা তার প্রথম পুত্রকে জন্ম দেন, যে ছিল কোয়িন। সর্পের নিজস্ব অনুপ্রেরণার প্রকৃতির অনুসারে শয়তান যে সর্পের মধ্যে ছিল, যে সেটা করেছিল, আর তারপর হবা গর্ভধারণ করেন এবং প্রসব করেন। প্রতারিত হওয়ার পরে হবা আবার গর্ভধারণ করেন। এখন দেখুন, হবা প্রতারিত হয়েছিলেন, সে প্রায় ঠিক আছে, হবা ভুল করেছিল, কিন্তু হবা আক্ষরিক অর্থে বৈধ ছিলেন যখন হবা তার স্বামীর দ্বারা গর্ভধারণ করেছিলেন, কারণ এটা অনেক অনেক সময় পরে, অনেক মাস এবং অনেক দিন পরে হতে পারে। আপনি এটা বলতে পারবেন না, আমরা জানি না, কিন্তু হবা আদমের সন্তান জন্ম দিয়েছিলেন। আর কারো এমন প্রশ্ন ছিল, ঠিক আছে, সেই পুত্র, সে বলেছিল, কোয়িন যখন জন্মগ্রহণ করেছিল, হবা বলেছিল যে সদাপ্রভুর সহায়তায় আমার নরলাভ হইল, একেবারে অবশ্যই এটা হতে হবে, এটা প্রকৃতির নিয়ম ছিল। সেটি ঠিক, আজ আপনি যেভাবে আছেন সেই রকম। যখন আপনি জন্মগ্রহণ করেন, ঈশ্বর নেমে আসেন না এবং আপনাকে তৈরি করেন না, আপনি আপনার পিতা এবং মাতার সন্তান, আর আপনি সেখানে আপনার সন্তানেরা আপনার বংশধর হবে। এটা সবসময় একটি প্রজনন, ঠিক এভাবে চলে এসেছে, বীজ গাছের মতো এবং এই জাতীয় জিনিস। কিন্তু মূলে ফিরে আসি, আমি আশা করি এটি তা ব্যাখ্যা করে। আমাদের কত সময় আছে? আর বেশি নেই। এটি ভালো করে শুনুন, পরবর্তী যেটি আমরা রবিবার নিয়ে আসব। সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি, আমরা এটা জানতে চাই। খ্রিস্ট সেই সময়, এখন আমি মনে করি আমি কিছু শাস্ত্র নিয়ে এসেছি, এর জন্য কিছু শাস্ত্র এখানে একটি ভালো আছে, এর উত্তর দেওয়ার জন্য আপনারা কি আমাকে আরো এক বা দুই মিনিট সহ্য করবেন? এটা নিজে এর উত্তর দিতে পারে। যখন আপনি বলেন দুষ্টরা অনন্ত সময় ধরে জ্বলবে না, ঠিক আছে, এখন আমি যিহোবা উইটনেসদের দৌড়তে বাধ্য করেছি, তাই নয় কি? আপনি যখন বলেন দুষ্টরা অনন্ত সময় ধরে জ্বলবে না, আপনি কি নরক অথবা আগুনের হ্রদে বোঝাতে চাচ্ছেন? আমি জানি এটি প্রকাশিত বাক্যে বলে, সেটি 20 অধ্যায়, যে নরককে আগুনের হ্রদে নিক্ষেপ করা হবে। যদি তারা অনন্ত সময় ধরে না জ্বলে, তবে তাদের কি হবে? ঠিক যেমন আমি এই কথা বলেছি, ভাই অথবা বোন, তিনি যেই হন না কেন, তারা বিলুপ্ত হয়ে যায়, তাদের আর কিছু নেই, তাদের আদি ছিল আর সেখানেই তাদের অন্ত হয়, তাদের আর কিছুই থাকে না। কিভাবে কতদিন তারা জ্বলবে এটা বলা কঠিন, কিন্তু দেখুন সেখানে, আপনি যদি এটি আপনার মনে রাখতে পারেন, দেখুন এটি খুব সহজ। সেখানে এক ধরনের অনন্ত জীবন আছে, আর সেটা স্বয়ং ঈশ্বরের মাধ্যমে আসে, আর একমাত্র ঈশ্বরই অনন্ত জীবন। আপনি যদি এখানে লেক্সিকন অভিধানে আসেন, গ্রিক শব্দ জয়ী, দেখুন জয়ী হল অনন্ত জীবন, অনন্ত জীবন হলেন ঈশ্বর, আর যিশু বলেছেন আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই। আর যদি আপনি এখানে লেক্সিকন অভিধানে দেখেন, এটা বলে জয়ী, এটাই একমাত্র অনন্ত জীবন সেখানে রয়েছে। বাইবেলে এমন কোন স্থান নেই যেখানে এটি কখনো বলেছে যে সেখানে অনন্ত নরক থাকবে, এটা বলে যে তারা চিরকাল জ্বলবে। এখন চিরকাল শব্দটি বুঝতে পারার জন্য এওনের দিকে দেখুন। আপনারা কি এখানে লক্ষ্য করেছেন বাইবেলে কতজন এটা বলতে শুনেছেন? আর চিরকাল যুগ, কতজন জানেন যে এওন হলো সময়ের ব্যাপ্তি? কেন, নিশ্চিতভাবে যে কেউ জানেন যে এওন হলো সময়ের ব্যাপ্তি, আর তারা এওন ধরে জ্বলবে, এটা সময়ের ব্যাপ্তি, আগুনের হ্রদে নিক্ষিপ্ত হবে এবং এওন ধরে জ্বলবে, এওন মানে সময়ের ব্যাপ্তি। তারা শাস্তিতে 100 মিলিয়ন বছর ধরে জ্বলতে পারে, কিন্তু অবশেষে তাদের অন্ত হতে হবে, সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে। দেখুন, কারণ যা কিছু সিদ্ধ নয় তা সিদ্ধ থেকে বিকৃত, আর এর একটি আদি ছিল, তাই এর শেষ থাকতে হবে। কিন্তু আমরা যারা প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করি, আমাদের মধ্যে জয়ী, ঈশ্বরের নিজস্ব জীবন আছে এবং অনন্ত জীবন আছে, চিরকাল ও কালের জীবন নয়, পাপীর চিরকাল ও কালের জীবন আছে, কিন্তু আমাদের অনন্ত জীবন আছে। ভাই কক্স খুব বেশি দিন আগে নয়, আমার রাস্তায় বসেছিলেন, আমাদের সেখানে পাথর থাকার পর, আর তিনি একটি ছোট পুরনো জীবাশ্ম তুলে নিলেন, আর তিনি বললেন, ভাই ব্রেনাম, এটা কত বছর পুরনো? ও, আমি বললাম, কালানুক্রমিক ভাবে আপনি বলতে পারেন এটি 10,000 বছর পুরনো, এক ধরনের একটি ছোট পুরনো সমুদ্র দানব যারা একসময় বাস করত, একটি ছোট সমুদ্রের প্রাণী, হয়তো অতীতের যুগে বাস করত। তিনি বললেন, একটু ভেবে দেখুন মানুষের জীবন সেই জীবনের থেকে কত ছোট। আমি বললাম, ও কিন্তু ভাই, সেই বিষয়ের অন্ত আছে, কিন্তু খ্রিস্টে আমাদের যে জীবন আছে তার কোনো অন্ত নেই। সেটা হয়তো 2 অথবা 3 চিরকাল বেঁচে থাকতে পারে, কিন্তু এটা কখনোই অনন্ত জীবন পাবে না, কারণ অনন্ত জীবন একমাত্র ঈশ্বরের কাছ থেকে আসে। অনন্ত, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে, আর কখনো বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। সেখানে এটি, আপনি একজন বিশ্বাসী হয়ে অনন্ত জীবন পান, একজন অবিশ্বাসীর জীবন চিরকাল আছে, একজন অনন্ত, একজন বিশ্বাসীর অনন্ত জীবন আছে এবং বিনষ্ট হতে পারে না, কারণ এটা অনন্ত। কিন্তু একজন বিশ্বাসী তিনি যাবেন, একজন অবিশ্বাসী পৃথিবীর মধ্যে দিয়ে যান, তার দুঃখ বেদনা থাকবে, যাকে সে বলে বড় সময় কাটানো, হুপি, বড় সময় পেয়েছি, মহিলা, মদ এবং বড় সময়, সে মনে করে সে যাচ্ছে, সে মারা যাবে, সে আগুন ও গন্ধকের হ্রদে যাবে যা জ্বলতে থাকে, যেখানে জ্বলন চিরকাল ও চিরকাল ধরে চলতে থাকে, আর হয়তো 100 মিলিয়ন বছর ধরে তার প্রাণ আগুন এবং গন্ধকযুক্ত হ্রদে যন্ত্রণা ভোগ করতে পারে। আপনারা বলেন এটি একটি নিয়মিত গন্ধকের মতো হবে, আমি বিশ্বাস করি এটি তার থেকে 1 মিলিয়ন গুণ খারাপ হবে। আমি বিশ্বাস করি আপনি এটিকে আগুন দ্বারা, আক্ষরিক আগুন দ্বারা বর্ণনা করতে পারবেন না, একমাত্র কারণ এটি আগুনের দ্বারা জ্বালানো হয়েছে, সে আগুন হলো সবচেয়ে গ্রাসকারী জিনিস যা আমাদের কাছে আছে, এটা সম্পূর্ণরূপে সবকিছু গ্রাস করে এবং ধ্বংস করে, আগুন করে, ঠিক আছে, তাহলে এটা সেখানে থাকবে, কিন্তু আপনার কাছে এমন একটি প্রাণ থাকবে যাকে কোনো না কোনো ভাবে শাস্তি পেতে হবে। এখন আপনাকে আগুন শব্দটি দেখতে হবে, কারণ পবিত্র আত্মা ব্যবহার করেছে পবিত্র আত্মা এবং আগুন, কারণ পবিত্র আত্মা আগুন পাপকে পুড়িয়ে ফেলে, দেখুন, এবং পরিষ্কার করে। কিন্তু এই আগুন এটি নরক থেকে আসে, এটি বলে একটি আগুনের রড, আর এটা যাই হোক না কেন এটা যন্ত্রণার সহ একটি শাস্তি। ধনী ব্যক্তিটি নরকে থাকা অবস্থায় চোখ তুলে বললেন, লাশারকে আঙ্গুলে অল্প জল নিয়ে আমার ঠোঁটে লাগাতে পাঠান, কারণ এই শিখা আমাকে যন্ত্রণা দিচ্ছে। ভাববেন না যে সেখানে জ্বলন্ত নরক নেই, একটি বাস্তবিক নরক সেখানে আছে। যদি একটি বাস্তবিক শয়তান থাকে, সেখানে একটি বাস্তবিক নরক আছে। কিন্তু আপনারা দেখুন, বিকৃত সবকিছুরই শেষ আছে, কারণ এটিকে অবশেষে ঈশ্বরের সেই বিশুদ্ধতা এবং পবিত্রতায় ফিরে আসতে হবে। আর ঈশ্বর অনন্ত, আর যদি আমাদের অনন্ত জীবন থাকে, ঈশ্বর আমাদের মধ্যে আছে, এবং ঈশ্বর যতটা মরতে পারেন তার চেয়ে আমরা আরো অধিক মরতে পারি না, সেখানে এটি। এখন পাঠ্যটি সত্যি নিজেকে ব্যাখ্যা করে, দেখুন, আর এটিকে সঠিক করে তোলে। এখন দেখা যাক, আমাদের কাছে একটি, আমি জানি না, হ্যাঁ, তাদের কি হবে, তারা বিলুপ্ত হয়ে যায়, তাদের জন্য আর কিছু নেই। প্রাণ চলে যায়, আত্মা চলে যায়, জীবন চলে যায়, শরীর চলে যায়, চিন্তা চলে যায়, স্মৃতি চলে যায়, আর সেখানে এমনকি মন্দ চিন্তা ভাবনাও আর থাকবে না, অথবা মহিমাতে এটি কখনো ঘটেনি, সেটা ঠিক। আপনারা কি কল্পনা করতে পারেন যে এখানে এই অংশে মানুষ থাকবে? বাইবেল কি বলে না, দুষ্টের চিন্তাও বিনষ্ট হইবে, এমনকি তার চিন্তা বিনষ্ট হবে? এখানে একজন মানুষ এখানে থাকবেন, এখানে মহান পবিত্র ঈশ্বর এখানে আছেন, আর এটা জেনেও যে অদূরে একটি হ্রদ যেখানে প্রাণ জ্বলছে, কেন এটা স্বর্গ হতে পারে না? সেই চিন্তা, সেই স্মৃতি, সবকিছু যা বিকৃত, প্রতিটি মন্দ চিন্তা, সবকিছু বিনষ্ট হবে, এবং এর মধ্যে যা কিছু খারাপ আছে, আর আমরা বিশুদ্ধতা ছাড়া আর কিছুই হব না, জয়ের সঙ্গে, ঈশ্বরের জীবনের সঙ্গে, অনন্ত পর্যন্ত এবং যুগ যুগ ধরে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, এটা কখনো শেষ হবে না, অনন্ত হবে। তারা চিরকালের দণ্ডে প্রবেশ করে, কিন্তু ধার্মিকগণ অনন্ত জীবনে প্রবেশ করে। আপনারা এটা বুঝতে পেরেছেন? চিরকালের শাস্তি, অনন্ত জীবন, কি পার্থক্য? এখন দেখুন, এটা হয় না। এখন আমি জানি আপনাদের কাছে, আমার প্রিয় যুবকগণ, আমি নিজেকে একজন জ্ঞাত হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছি না। যদি আমি এটা করি, এখন আমার কাছে আরো তিনটি বা চারটি ভালো প্রশ্ন আছে, আমি রবিবার সকালে তাদের নিব, প্রভু যদি চান। এখন দেখুন, এই উঠে আসা প্রশ্নগুলি দেখুন, আমি একজন বৃদ্ধ প্রচারক, আমি 26 বছর সেবা কার্য করেছি, আর আমি এর জন্য খুবই কৃতজ্ঞ যে আমি এটা বলতে পারি। আমি আমার জীবনে কোনো কিছু প্রথমে প্রকাশ না পেয়ে উপস্থাপন করার চেষ্টা করিনি, আর আমি প্রভুর দূতের জন্য কৃতজ্ঞ। আমার কোনো শিক্ষা নেই, কোনো ক্ষমতা নেই, আর এই স্বর্গদূত নেমে আসেন, আর ঈশ্বরের কাছ থেকে প্রেরিত আমার সাহায্য হয়েছেন, আর তিনি আমাকে একটি বিষয় বলেননি, কিন্তু যা বলেছেন আদি থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত তা সম্পূর্ণরূপে মিলে যায়। এতক্ষণ পর্যন্ত আমি দ্রুত লিখেছিলাম যখন তিনি বলেছিলেন, আর তুমি ঐশ্বরিক আরোগ্যকরণের দান গ্রহণ করবে, আর তিনি যেভাবে বলেছিলেন সেভাবে আমি এটি লিখে ফেলি। আর প্রায় 3 বছর পরে ব্যবস্থাপক আমাকে এতে আমার মনোযোগ আকর্ষণ করলেন, বললেন, ভাই ব্রানাম, আপনি কি লক্ষ্য করেছেন, এটা এত সিদ্ধ ছিল যে তিনি আপনাকে একটি দান বলেছিলেন। দেখুন, কখনো বলেনি সেই দান, আর বাইবেলে প্রতিটি দান হলো সেই দান, কিন্তু ঐশ্বরিক আরোগ্য দান এটি একটি দান, এটি নিরাময়ের দান। আপনি বিভিন্ন প্রকারের নিরাময় সব ধরনের দানগুলি পেতে পারেন, কিন্তু অন্য প্রত্যেকটি হলো সেই দান, সেই ভগবানের দান, এটি সেই দান। কিন্তু ঐশ্বরিক আরোগ্যকরণ বহুবচনে আছে দানগুলি, আর আমি কখনোই লক্ষ্য করিনি যে পবিত্র আত্মা এত সিদ্ধ ও ধন্য প্রভু। আপনারা কি বোঝেন যে সেই একই পবিত্র আত্মা যিনি বাইবেল লিখেছিলেন, শত শত মানুষের দ্বারা শত শত বছরের ব্যবধানে, আর তাদের একজন অপরজনকে বিভক্ত করেনি, তাদের প্রত্যেকজন সিদ্ধ ছিলেন, আর একজন এমনকি অন্যজনের কথাও শুনতে পাননি। আর পৌল সেখানে গেলেন, আর সেখানে আরবে ছিলেন, আর 14 বছর ধরে জেরুসালেমেও যাননি, কিন্তু জেরুসালেম থেকে দূরে ছিলেন, আর সেখান থেকে জেরুসালেমে ফিরে যাননি, কিন্তু আরবে এবং প্রচার শুরু করেন। পিতর এবং তাদের বাকিদের সঙ্গে এমনকি 14 বছর ধরে কখনো দেখা হয়নি, আর যখন তারা একত্রিত হন, তারা একই বিষয়ে প্রচার করছিলেন, যীশু খ্রিস্টের নামে জলে বাপ্তিস্ম, ঐশ্বরিক আরোগ্য দান এবং ঈশ্বরের শক্তি। ও,
আমি There are people almost everywhere whose hearts are all on flame. With this fire that fell at Pentecost, that cleansed and made them clean. Oh, it's burning now within my heart. Oh, glory to His name. I'm so glad that I can say I'm one of them.
Amen.
They were gathered in the upper room, all praying in His name. They were baptized with the Holy Ghost, and power for service came. Now what He did for them that day, He'll do for you the same. I'm so glad that I can say I'm one of them. I'm one of them. I'm one of them. I'm so glad that I can say I'm one of them. Hallelujah. One of them. One of them. I'm so glad I can say I'm one of them.
Listen, শুনুন, আমি আপনাদের জন্য একটি ছোট বার্তা নিয়ে এসেছি।
Come, my brother. Seek this blessing that will cleanse your heart from sin, that will start the joy bells ringing, and will keep your soul on flame. Oh, it's burning now within my heart. Oh, glory to His name. I'm so glad that I can say I'm one of them.
আপনি কি খুশি নন যে আপনি তাদের একজন? এটা কি? এটা সেই আত্মা যে প্রকাশ করে। এটা ঈশ্বরের একটি প্রকাশ এই পাথরের উপরে। আমি চিন্তা করি না যদি একজন আর্চ বিশপ ক্যাথলিক পাদ্রি আমার বাড়িতে বসেছিলেন খুব বেশি দিন আগে নয়, আর তিনি বললেন, মহাশয় ব্র্যানাম, আমি আপনাকে একটি প্রশ্ন করতে এসেছি। আমি বললাম, ঠিক আছে মহাশয়। বললেন, আমার কাছে এখানে বিশপের একটি চিঠি আছে আপনার জন্য। আমি বললাম, ঠিক আছে মহাশয়। তিনি বললেন, আপনি যে বিবৃতি দিচ্ছেন, আপনি কি আপনার হাত ধরে দৃঢ়তার সাথে শপথ করবেন আপনি সত্য বলবেন? আমি বললাম, আমি করব না। আমি বললাম, বাইবেল বলে কোনো দিব্যই করিও না স্বর্গ অথবা পৃথিবীর নামে, কারণ ইহা তাহার পাদপীঠ। তোমাদের হ্যাঁ না এবং হ্যাঁ হোক। যদি বিশপ শুনতে চান আমি কি বলতে চাই, তিনি এর জন্য আমার কথা গ্রহণ করবেন। যদি তিনি না করেন, আমি শপথ করব না। এই যাজক এখানে সেক্রেট হার্ট চার্চে, তিনি বললেন, আপনি কি এই এই তারিখে পলিন ফ্রেজারকে বাপতিস্ম দিয়েছিলেন? আমি বললাম, আমি করেছি মহাশয়, ওহাইও নদীতে। বললেন, আপনি কিভাবে তাকে বাপতিস্ম দিয়েছেন? আমি বললাম, আমি তাকে প্রভু যীশু খ্রিস্টের নামে জলে ডুবিয়ে বাপতিস্ম দিয়েছি। তিনি এটা সরিয়ে দিলেন। বললেন, আপনি জানেন ক্যাথলিক চার্চ এইভাবে বাপতিস্ম দিত? আমি বললাম, কখন? তিনি বললেন, প্রথম দিকের সময়ে। আমি বললাম, কোন প্রথম দিকে? তিনি বললেন, ঠিক আছে, শুরুতে। আমি বললাম, কোন শুরুতে? তিনি বললেন, বাইবেলে। আমি বললাম, আপনি কি বলতে চাচ্ছেন শিষ্যদের মধ্যে? তিনি বললেন, অবশ্যই। আমি বললাম, আপনি কি ক্যাথলিকদের বলেন অথবা আপনি কি বলেন শিষ্যরা ক্যাথলিক ছিল? তিনি বললেন, অবশ্যই তারা ছিল। আমি বললাম, আমি ভেবেছিলাম ক্যাথলিক চার্চ পরিবর্তন হয়নি। তিনি বললেন, এটা করেনি। আমি বললাম, তাহলে পিতর কেন বলেছিলেন মন ফিরাও এবং যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, আর আপনারা বলেন যে তিনি পোপ ছিলেন? হ্যাঁ। তাহলে কেন আপনারা পিতা পুত্র ও পবিত্র আত্মা নামে বাপতিস্ম দিচ্ছেন আর তিনি নিমজ্জিত করেছেন আর আপনারা ছিটিয়ে দেন, এখন কি হয়েছে? তিনি বললেন, কিন্তু আপনি দেখুন, বললেন, ক্যাথলিক চার্চের কাছে ক্ষমতা আছে তারা যা করতে চায় তা করার। আমি বললাম, আর আপনি শিষ্যদের ক্যাথলিক বলেছেন? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, মহাশয়, আমার কাছে জোসেফাসের বই আছে, আমার কাছে ফক্সের শহীদদের পুস্তক আছে, আমার কাছে পেম্বারের প্রারম্ভিক যুগ আছে, আমার কাছে হিসলপের দুটি ব্যাবিলন আছে। সবচেয়ে প্রাচীন ইতিহাস যা পৃথিবীতে আছে আমাকে সেখানে দেখান যেখানে ক্যাথলিক চার্চকে নির্ধারিত করা হয়েছিল অথবা কখনো একটি সংগঠনে আছে শেষ প্রেরিতের মৃত্যুর 600 বছর পরে। ও, তিনি বললেন, আমরা চার্চ যা বলে তা বিশ্বাস করি। আমি বললাম, আমি বাইবেল যা বলে তা বিশ্বাস করি। দেখুন কেন? তিনি বললেন, ঈশ্বর তার চার্চে আছেন। আমি বললাম, ঈশ্বর তার বাক্যে আছেন। আমি বললাম, বাইবেল বলে না যে ঈশ্বর তার চার্চে আছেন, কিন্তু বাইবেল বলে যে ঈশ্বর তার বাক্যে আছেন। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন আর আমাদের মধ্যে বাস করিলেন, সেটা ঠিক। আমি বললাম, ঈশ্বর তার বাক্যে আছেন। তিনি বাইরে গিয়ে সেটা বললেন। তিনি বললেন, ঠিক আছে, আমরা তর্ক করতে পারি না। বললেন, যেহেতু আপনি বাইবেলে বিশ্বাস করেন, আমি চার্চে বিশ্বাস করি। আমি বললাম, আমি বিশ্বাস করি যে বাইবেল ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য এবং এর মধ্যে একটিও দ্বন্দ্ব নেই, আর এটা ঈশ্বরের বাক্য, আসন্ন সমগ্র যুগের জন্য তার অনন্ত পরিকল্পনা। তিনি বলেছেন, আকাশের ও পৃথিবীর লোভ হইবে, কিন্তু আমার বাক্যের লোভ কখনো হইবে না, সেটা ঠিক। আমি সেই বাক্য বিশ্বাস করি। তিনি মিসেস ফ্রেজারের কাছে গেলেন। তিনি বললেন, মিসেস ফ্রেজার, আপনি কি এখানে সম্মতি দিয়ে একটি কাগজে স্বাক্ষর করবেন যাতে আপনার মেয়ে ক্যাথলিক চার্চের সদস্য হতে পারে? মিসেস ফ্রেজার বললেন, আমি বরং আমার মেয়ের সঙ্গে কবরে যেতে চাই। বললেন, লজ্জার বিষয়। বললেন, আপনার কৃতজ্ঞ হওয়া উচিত যে সেই মেয়েটি সেই বাজে বিষয় থেকে বেরিয়ে এসে ক্যাথলিক চার্চে প্রবেশ করছে। বললেন, কি হবে যদি আপনার মেয়েটি আমার চার্চে আসে, আপনি এই বিষয়ে কি বলবেন? ও, তিনি বললেন, সেটা ভিন্ন। বললেন, না, এটা নয়। তিনি জানতেন যে তিনি কোথাও ছিলেন যখন তিনি সেই ছোট্ট মহিলাকে সেখানে রেখেছিলেন। তিনি জানতেন যে তিনি কোথাও ছিলেন। তিনি বললেন, এখন আপনি যে দরজা দিয়ে ভিতরে এসেছেন সেই একই দরজা খোলা আছে। দেখুন, এটাই পথ, দৌড়ে যাবেন না, আপনাকে দৌড়তে হবে না। যদি ঈশ্বর আপনার পক্ষে হন, তবে কে আপনার বিরুদ্ধে হতে পারে? ঠিক আজ সমস্যাটি হলো, আপনি একটি মেরুদণ্ডের পরিবর্তে একটি অভিলাষ দণ্ড পেয়েছেন। ঈশ্বরের জন্য দাঁড়ান আর সঠিকভাবে। সেই একই পবিত্র আত্মা যিনি সেই প্রেরিতদের উপর অবতরণ করেছিলেন এবং বিভিন্ন যুগে আজও তার মণ্ডলীতে আছেন, যাদের কাছে ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন। যে ইচ্ছা করে বা যে দৌড়ে, তাহা হইতে এটি হয় না, কিন্তু দয়াকারী ঈশ্বর হইতে হয়। এটা ঈশ্বর তার নির্বাচনের মাধ্যমে মানুষকে নিয়ে আসেন এবং তাদের চোখ খুলে দেন। আপনি এটি কখনোই দেখতে পাবেন না। আপনি অন্ধ কখনো দেখতে পাবেন না যদি না ঈশ্বর আপনার বোধ শক্তি খুলে দেন। বাইবেল বলে যে আপনি অন্ধ আর আপনি দেখতে পাচ্ছেন না। আপনার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। সমস্ত শিক্ষা বৃত্তি আপনি যা পেতে পারেন, আপনি ক্রমাগত অন্ধ হয়ে যান। এখন আপনারা এখানে চার্চ অফ ক্রাইস্ট, আপনারা বাইবেল যেখানে কথা বলে সেখানে কথা বলুন, আর যেখানে নীরব থাকে সেখানে নীরব থাকুন। এই সব বিষয় কি? আপনি এই বিষয়ে খুবই নীরব, ঠিক? দেখুন, এর জন্য আধ্যাত্মিক প্রকাশিত সত্য লাগে। তারপর ঈশ্বর নেমে আসেন এবং নিজেকে প্রকাশ করেন এবং এটি সত্য বলে প্রমাণিত করেন। আমেন। আপনি কি তাকে ভালোবাসেন? আমিও তাই করি। আমেন। ঠিক আছে, আপনারা সবাই ম্যাথডিস্টরা এখন ব্যাপটিস্টদের সঙ্গে করমর্দন করতে চান, আপনারা প্রেসবিটেরিয়ানরা। এখন আপনারা বলেন, ভাই ব্রানাম, আপনি কি ব্যাপটিস্ট এবং প্রেসবিটেরিয়ানদের সমাজচ্যুত করেন? যারা না মহাশয়, আমি করি না। আমি তাদের আমার ভাই মনে করি। নিশ্চিতভাবে আপনি বাপ্তাজিত কিনা তা নিয়ে আমার কিছু যায় আসে না। আপনি যদি সারণের গোলাপ, তলভূমির শোষণ পুষ্প এবং প্রভাতীয় তারা নামে বাপ্তিস্ম নিয়ে থাকেন, সেটা করবে না। এটা পিতা পুত্র পবিত্র আত্মা এর মতোই হবে। শুধু তিনটি উপাধি, তিনি সারণের গোলাপ ছিলেন, তিনি কি ছিলেন? তলভূমির শোষণ পুষ্প, প্রভাতীয় তারা, এই সকল অবশ্যই তিনি ছিলেন, শুধু একটি বিষয় বা অন্যটি। কিন্তু এখানে এটা যা সঠিক শাস্ত্রীয় পদ্ধতি হলো যীশু খ্রিস্টের নামে। আপনি যদি শাস্ত্রীয় পদ্ধতি চান, সেটা ঠিক, সেটাই সঠিক পদ্ধতি। এখন আপনি যদি পিতা পুত্র এবং পবিত্র আত্মা নামে বাপ্তিজিত হন, মনে করেন সেটা ঠিক আছে? আমেন। যদি এটি ঈশ্বরের কাছে একটি পরিষ্কার বিবেকের প্রতি ঈশ্বরের কাছে একটি উত্তম উত্তর হয়, আমেন, ঠিক, এগিয়ে যান, দেখুন। কিন্তু যতদূর আমি উদ্বিগ্ন, যতদূর আমার অংশ, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, বলেন, ভাই ব্রানাম, আমার কি পুনরায় বাপ্তিস্ম নেওয়া উচিত? আমি বলবো হ্যাঁ, আমার পক্ষ থেকে। আর সেই মহিলা অন্যদিন এখানে এসে বললেন, প্রভু আমাকে প্রচারক হওয়ার জন্য আহ্বান করেছেন। আমি সেটা বিশ্বাস করিনি, যেমন আমি বিশ্বাস করি না যে তিনি চাঁদের উপর ঝাঁপিয়ে পড়তে পারেন। আর তিনি, আমি বললাম, ঠিক আছে, এটা খুব ভালো বোন। আমি বললাম, আপনি কি বিবাহিত? হ্যাঁ। দুটি সন্তান রয়েছে? হ্যাঁ। আমি বললাম, আপনার স্বামী কি পরিত্রাণ পেয়েছেন? না। আমি বললাম, আপনি তাকে নিয়ে কি করতে যাচ্ছেন? তাকে বাড়িতে রেখে দিতে যাচ্ছি। আমি বললাম, এটা শয়তানের সবচেয়ে ভালো টোপ। আপনি একজন সুন্দরী মহিলা আর আপনি এখানে মাঠের মধ্যে পিছলে যাচ্ছেন। আপনি একটি নিয়মিত টোপ এবং শয়তানের লক্ষ্য হবেন। আর আপনার স্বামী, বাড়ি, একজন যুবক, আর আপনি তাকে এই দুটি সন্তানের সাথে রেখে যাবেন। তিনি অন্য মহিলার সাথে দৌড়দৌড়ি শুরু করবেন আর এই বাচ্চাদের এই কোনো একদিন অন্য পিতা হবে। আমি বললাম, প্রথম স্থানে যদি ঈশ্বর একজন নারীকে ডেকে থাকেন, তিনি তার বাক্যের বিপরীত হবেন। আমি বললাম, এখন আপনি যদি চান এটা ঠিক আছে। আমি বললাম, এখন বিচক্ষণতা, আপনি বলেন প্রভু আপনাকে বিচক্ষণতা দান করেন, আপনি কি যেতে চান প্ল্যাটফর্মে এবং এটি চেষ্টা করে দেখতে চান? তিনি বললেন, হ্যাঁ। আর আপনারা দেখুন কি হয়েছে। আপনারা দেখুন, এটি উত্তেজিত হওয়া, এটা বাক্য থেকে আসতে হবে। যদি এটা বাক্যে না থাকে, তাহলে এটা ঠিক নয়। আপনার আবেগ কি তা নিয়ে আমি চিন্তা করি না, এটা ঠিক নয়। আমেন। সেটা ভালো শোনায়। আমেন। ঠিক আছে,
of light proclaim Jesus the light of the world. Then the bell of heaven will ring, Jesus the light of the world. We walk in the light, such a beautiful light. I'm with shine all
এখন আমি চাই সকলে ঘুরে দাঁড়ান এবং করমর্দন করুন চারদিকে সবার সঙ্গে যখন আমরা এটি পুনরায় গাই। আপনি কি ম্যাথডিস্টদের ভালোবাসেন? বলুন আমেন। ব্যাপটিস্টদের, প্রেসবিটেরিয়ানদের, ক্যাথলিকদের, আপনি কি তাদের সকলকে ভালোবাসেন? বলুন আমেন। আমরা যাওয়ার সময় করমর্দন করছি। আমরা আমাদের শেষ গান গাওয়ার আগে এখন এটা সম্ভব আমি আবার রবিবার এখানে আসব, এখন তারপর আমি ক্রিসমাসের পর পর্যন্ত আর আসব না। দেখুন, কারণ আমি মিশিগান যাচ্ছি, মিশিগান থেকে কলোরাডোতে, কলোরাডো থেকে আইডাহোতে, আইডাহো থেকে ক্যালিফোর্নিয়ায়, তারপর আমরা ফিরে আসব। আর এটা সম্ভব। আমি চাই আপনারা আমার জন্য প্রার্থনা করুন। আমি ওয়াটারলু আইওয়াতে থাকব 24 জানুয়ারি থেকে শুরু করে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। দেখুন, সেখানে সেই বড় আঙ্গন, আমি কিছুক্ষণ আগে ডাক পেয়েছি, আর আমি এখন থেকে রবিবার পর্যন্ত প্রার্থনা করার জন্য যাচ্ছি। দেখুন, ওয়াটারলু আইওয়াতে, যা এখন নিকটে রয়েছে। কিন্তু এখন মনে রাখবেন, শনিবার সকাল 9টায় ভাইয়ের সম্প্রচার শুনুন। আমরা তাকে ফোন করব আর তাকে জানাবো, আর সেটা হবে WLRP এর উপর, নেভিলের 4 জনের একটি দল, সকাল 9টায় শনিবার সকালে। যদি আমি সেগুলি নিতে না পারি, ভাই নেভিল প্রশ্নগুলি শেষ করবেন। আপনি কি করবেন ভাই নেভিল রবিবার সকালের জন্য? ঠিক আছে, দেখুন, যদি আপনি সমস্যায় পড়েন আমি আপনার সাথে দৌড়াবো, তিনি দেখবেন। ঠিক আছে, ঠিক আছে। এখন আপনি যদি একজন ব্যাপটিস্টকে জানতে চান যিনি চিৎকারে বিশ্বাস করেন, এটি সেই ধরনের চিৎকার যা আমি বিশ্বাস করি। সেই বৃদ্ধ মা সেখানে বসে আছেন, আর সেই আত্মা তার উপর আসে, তিনি চিৎকার করতে শুরু করেন, তিনি ধরে রাখতে পারেননি, তিনি পিছনে ফিরে তার মেয়েকে জড়িয়ে ধরলেন। আমি এটা এভাবে দেখতে পছন্দ করি, আমি এটা সত্যিই ভালো, পুরনো দিনের মতো হৃদয়ে অনুভূত অনুভূতি। ও আমার একজন বৃদ্ধ পরিপক্ক পবিত্র ব্যক্তি মহিমাতে যাওয়ার জন্য প্রস্তুত, শুধু আহ্বানের অপেক্ষায় রয়েছেন। আপনারা দেখুন, শুধু একটি চমৎকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ঠিক আছে ভাই নেভিল, এখন তিনি যা করতে চান।